Good FM. The night comes alive with drumming form.
শুনছেন সবসময় রেডিও কুটি FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেলাতির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং বলা যেতে পারে যে আজকে বাংলা বছরের শেষ ভূত এফএম এবং আমরা কিছুদিনের মধ্যেই আরেকটা নতুন বছরে পা দিতে যাচ্ছি। এবং এই বছরটা আমাদের জন্য অনেক ঘটনা বহুল ছিল, আমরা সবাই জানি। এবং এই বছরেই শুরু হয়েছিল ভূত এফএমের সেকেন্ড সিজন এবং এই বছরেই ভূত এফএম হয়ে গেছে একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই আরও বহুদূর এবং আমরা আশা করছি যে অতীতে যেরকম আপনাদের সহযোগিতা পেয়েছি এখনও আপনাদের সেরকম সহযোগিতা পাব। আপনারা যে সমস্ত ইমেল আমাদের পাঠিয়েছেন এবং সেই ইমেলগুলো থেকে আমরা যেরকম ঘটনা সিলেক্ট করেছি যেগুলো আজকে পড়ে শোনাব দিয়ে একটা আশা রাখি। এবং নির্বাচিত হয়েছেন যারা, তারা অলরেডি স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবং পুরনোদের মধ্যেও যাদের ঘটনা আপনারা শুনতে চান বা যাদের কথা আপনারা শুনতে চান তাদের দু একজনকে আমরা নিয়ে এসেছি। তাদের মধ্যে একজন আছেন হাফেজ ইনাম, তিনিও আজকে এসেছেন আমাদের এখানে এবং তিনি তার একটা অভিজ্ঞতার কথা আজকে শেয়ার করবেন, সেই সাথে আপনাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিবেন। সুতরাং আপনারা মোবাইল নিয়ে তৈরি হয়ে যান। শুরুতে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদেরকে এসএমএস করতে হবে। আমাদেরকে এসএমএস করতে চাইলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান অর্থাৎ ইমেইলের মাধ্যমে যদি ঘটনা পাঠাতে চান তাহলে কী করতে হবে একটু বলবি। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। দেশের মধ্য থেকেও অনেকে আমাদের অডিও ক্লিপ পাঠাচ্ছেন। আমার মনে হয় যে দেশের মধ্যে যারা রয়েছেন তারা ঘটনাটা লিখে পাঠাবেন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় বা আমরা যদি মনে করি আপনি আসতে পারছেন না কিন্তু আপনি বললে ভালো হতো তাহলে আমরা ডেফিনেটলি আপনাকে জানাবো যে আপনি একটা অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে, সেটা মনে হয় ভালো হয়। দেশের বাইরে যেহেতু যারা আছেন তাদের অবশ্য দুইবার কষ্ট করতে হবে না, তারা সরাসরি অডিও ক্লিপটি পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে। আর অবশ্যই শুরুতে উল্লেখ করবেন প্লিজ যে আপনারা ঘটনাটা এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনারা চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর সেই সাথে আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটিও আমি দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। এখানে নাম লিখে আপনার নাম থাকবে, আপনি লাইক দিয়ে কমেন্ট করুন এবং জানিয়ে দিন যে কোন ঘটনা আপনার শুনতে ইচ্ছে করছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না, ভালো মন্দ সব কিছু জানাবেন, কোনো অসুবিধা নেই। একদম মন খুলে বলবেন তাহলেই আপনারা কী চাচ্ছেন সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। বছরের শেষ ভূত এফএম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলে যাচ্ছি ঘটনায়। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন একজন মানুষ যাদেরকে আমরা পেয়েছি, আসলে আপনারা নিশ্চয়ই ভৌতিষ্টের সাকিব ভাইয়ের কথা মনে রয়েছে, মনে আছে এখনো পর্যন্ত, এবং তার মাধ্যমেই আমরা এই মানুষটিকে পেয়েছি। এবং তিনি আমাদের আজকের অতিথি, পেশায় একজন বিজনেসম্যান, অনেক ব্যস্ত থাকেন বাট পছন্দ করেন হেভি মেটাল মিউজিক, কারণ তার যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার সাথে এটা একেবারেই অন্য টাইপের একটা ঘটনা তার সাথে ঘটেছে, সুতরাং এই জন্য উল্লেখ করে দিলাম আর কি। সেরকম একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি একটা বাসায় ভাড়া থাকতেন এবং সেই বাসায়, বেশ আগের কথা 2006 সালের কথা, এবং সেই বাসায় কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে তার জীবনের সেই ভয়াবহ ঘটনা। শুরুতেই জানতে চাইব আপনার নাম এবং আপনি এখন কোথায় আছেন, কোথা থেকে এসেছেন।
হ্যালো ডিয়ার লিসনার্স, আমি হাসান মোর্শেদ, আমি মিরপুর শেরপুর থেকে বলছি। তো আমি আগেও শেরপুরতে ছিলাম, এখনও শেরপুরতে আসি। অ্যাট ফার্স্ট আমি থ্যাঙ্কস জানাচ্ছি সাকিব কীর্তি শেখ, তো যার মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের একটা খুব রহস্যজনক ঘটনা। সেই ঘটনাটা শুরু হচ্ছে 2006। তো তখন আমি থাকতাম শেরপুরা, এটা হচ্ছে পশ্চিম শেরপুরা ওয়াশ রোডে, তখন আমি ভাড়া থাকতাম। তো বিয়ে করেছি আমি 2002। তো বিয়ের পর পরেই যেদিন বিয়ে করি তারপরেই আমি আমার ফ্যামিলি থেকে একটু ডিভাইডেড হয়ে আলাদা থাকার চেষ্টা করি। তো আমার ফার্স্ট বেবির বর্ণ হচ্ছে 2006-এ 24-ই অগস্ট। তো আমি আমার বাড়িটা একটু বর্ণনা দিয়ে নিই, আমার বাড়িটা হচ্ছিল ছয়তলা বাড়ি, তো আমি থাকতাম চারতলা। তো আমার বাড়িটার পিছন দিকটা ছিল অনেকটা খালি, তো ওখানে ডোবা টোবা ছিল, বাড়িঘর খুব একটা বেশি ছিল না। তো আমার প্রথম ছেলে যখন হয় 24-এ অগস্ট 2006-তে, তো আমার ওয়াইফ হাসপাতাল থেকে রিলিজ হয় 27-এ অগস্টের দিকে। তো আমরা বাড়িতে চলে আসি 27-এ অগস্টের দিকে। তো সেদিন আসার পরে আমার মাদার ইন ল, আমার ওয়াইফ এবং আমার ছেলে আমাদের বেডরুমে ঘুমাতে চায়। তো আমি আমার বাড়িটা বর্ণনা দিই। প্রথমে হচ্ছে আমাদের ডাইনিং রুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম, তারপর হচ্ছে আমাদের একটা ফার্স্ট ওয়াশরুম, তারপর হচ্ছে আমাদের বেডরুম, তারপর কিচেন রুম, আর একটা গেস্ট রুম হচ্ছে একদম কিনার সাইডে পড়েছে, এটা হচ্ছে পশ্চিম দিকে। যাই হোক, রাতের বেলা আমার ওয়াইফ, আমার ছেলে এবং আমার মাদার ইন ল একসাথে ঘুমাতে যায়, আর আমাদের বাসার কাকের মেয়েটা ড্রয়িং রুমে ঘুমাতে যায়। তো আমি পড়ে যাই একদম পশ্চিম দিকে যে রুমটা, ও রুমে আমি ঘুমাতে যাই। তো রাতের দিকে, মানে আমি এমনি একটু ভীতু টাইপের, আমি সাধারণত বাসায় কখনো একা থাকলে দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক আমি সবসময় লাইটটা সব জ্বালিয়ে রাখি। তো সেদিনই এরকম হচ্ছে যে বাড়ির সমস্ত লাইটটা জ্বালিয়ে রেখেছি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, আমি যে রুমে ঘুমাতে গিয়েছি সেই রুমে লাইট জ্বলছিল, এবং আমার যে বারান্দা সেই বারান্দা লাইটও জ্বলছিল। তো সেদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, মানে বিকাল থেকেই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, এবং রাতের দিকে একটু বৃষ্টি বাড়ে বৃষ্টি কমে। যাই হোক, আমি এরকম করতে করতে রাত 12-12:30 পর্যন্ত আমি একটু গান টান শুনি, শোনার পর আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর আমি রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে বের হয়ে একটু পানি টেনে খেয়ে আবার আমি আমার ওই রুমে চলে আসি ঘুমানোর জন্য। তো যখন আমি ঘুমাতে যাব, বিছানা ঠিক আমি মাথা বালিশে মাথা লাগানোর আগে আমাদের যে বারান্দাটা, ওদিকে তো বৃষ্টি হচ্ছে, গড়ি গড়ি বাতাস, হালকা বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, তো আমি বারান্দা থেকে একটা খুব মানে একটা সাউন্ড শুনতে পাচ্ছি। সেই সাউন্ডটা হচ্ছে কি, পলিথিন যখন মোছানো হয় না, পলিথিন মোছানোর পর যেরকম একটা শব্দ হয়, ঠিক ওই রকম একটা শব্দ,
খসখসে একটা শব্দ,
ওরকম শব্দটা বারবার বারান্দা থেকে ভেসে আসছে। তো আমি ফিল করলাম এরকম হতে পারে যে বারান্দাতে নিচে কোনো পলিথিন পড়ে আছে, বাড়ির থেকে বাতাস আসছে, তো ওই বাতাসের কারণেই ওই পলিথিনে ওরকম শব্দ হচ্ছে। যাই হোক, ওটাকে আমি আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট দেখালাম না, আমি শোয়ার জন্য ট্রাই করলাম। কিন্তু আমি বারবার লক্ষ্য করলাম যে শব্দটা খুব আস্তে আস্তে, সাউন্ডটা খুব বেড়ে যাচ্ছে।
আচ্ছা, মানে কাছাকাছি আসছে,
খুব বেড়ে যাচ্ছে। তো আসলে আমি চোখটা খুললাম, একবার ফিল করলাম যে আমি একটু বারান্দাকে দেখবো শব্দটা কি যেন হচ্ছে। পরে আমি আবার চিন্তা করলাম, না যাওয়া দরকার নেই, পলিথিন শব্দ বাতাসের কারণে এরকম বারবার হয়ে আসছে। যাই হোক, আমি শুতে যাচ্ছি, বারবার এরকম শব্দ আসে। হঠাৎ করে আমি একটা স্মেল পেলাম ওই বারান্দা দিয়ে আসছে, সেটা হচ্ছে একটা ফুলের স্মেল আমার নাকে আসছে, মানে খুব বেশি হালকা করে আস্তে আস্তে চলে আসছে স্মেলটা। তো আমি স্মেলটা পাওয়ার পর আমার কেমন যেন মনে হলো, এত রাতের বেলা বা কেউ এরকম হতে পারে, কেউ পারফিউম দিয়েছে বা বাইরের থেকে এরকম বাতাসের কারণে এটা ভিতরে চলে
আসছে,
এরকম হতে পারে। যাই হোক, আমি শোয়ার জন্য প্রিপারেশন নিলাম। তো হঠাৎ আমি ফিল করলাম যে আমি বারান্দার দিকে তাকালাম, দেখি কেউ শব্দটা মানে ভিতরের দিকে আসার আসতে আসতে আসার জন্য করছে। তখন আমি দেখলাম যে একটা মেয়ে, ঠিক আমার যে বারান্দা, একটা মেয়ে হাঁটতে হাঁটতে ওর আমার রুমটার ভিতরে চলে আসলো। এবং মেয়েটার আমি দেখার সাথে সাথে, আমি মেয়েটাকে দেখার সাথে সাথে বাকরুদ্ধ হয়ে গেলাম। মানে আমার কোনো মানে সেন্স কি, মানে মুখে কোনো শব্দ আসে না, আমি একদম এক পলক মেয়েটার দিকে তাকিয়ে আছি। তো দেখলাম যে মেয়েটার মাথার মধ্যে একটা টাচ লাগানো, যেটা সাধারণত আগেকার দিনে মেয়েরা মাথার মধ্যে এরকম করতো, মানে
লরেল টাইপের
কিছু। রাইট, কালারটা হচ্ছে সিলভার কালার, আমি এখনো ফিল করি কালারটা হচ্ছে সিলভার কালারের। আর মেয়েটা যে শাড়িটা পরা ছিল, সে শাড়িটা হচ্ছে গোল্ডেন কালারের একটা শাড়ি। তো আর ওর কোলে হচ্ছে আমার যে বেবিটা হয়েছে, ওর তখন 3 দিন ছিল।
আচ্ছা,
লাইক 3 দিন হবে বা 4 দিন, একদম স্মল একটা বেবি ওর কোলের মধ্যে মেয়েটা। যখন মেয়েটা আমার কাছে আসছে, ও যখন আসছে না, ওর শাড়ির ভাজে ভাজে সেই পলিথিনের শব্দটা হচ্ছে।
আচ্ছা, মানে একদম কড়কড়ে নতুন শাড়ি।
রাইট রাইট।
আচ্ছা,
ওই শব্দটা হচ্ছে তো আসার সাথে সাথেই আমি তো পুরো সেন্স, মানে আমার আসলে আমি কিছুই করতে পারছি না সেই মুহূর্তে, মানে আমার শুধু আমি মেয়েটার দিকে তাকিয়েছি। এসে মেয়েটা বললো কি, আমার মাথার মধ্যে এসে শুধু তার হাতটা রাখলো, এবং হাতটা রাখার সাথে সাথে আমি স্পষ্ট ফিল করছি যে তার হাতটা এত নরম এবং এত ঠান্ডা, মানে এত নরম এবং এত ঠান্ডা, আমি আসলে হঠাৎ করে আমার শরীরটাকে ঝাঁকি দেওয়া উঠেছে, এবং দেখলাম ঝাঁকি দেওয়া ওঠার সাথে সাথেই আমি দেখলাম যে মেয়েটা আমার সামনে থেকে সাথে সাথে একটু ঘুরান দিয়ে ভ্যানিশ হয়ে গেল,
মুহূর্তের
মধ্যে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু আমি সাথে সাথে চিৎকার দিয়ে রুমে, আমি তেমনি প্রচন্ড ভীতু, চিৎকার দিয়ে সাথে সাথে আমি ওই আমার ওয়াইফের রুমে চলে গিয়ে চিৎকার করতে থাকি। তখন আমার মাদার ইন ল ওয়াইফ, আমাদের বাসার যে কাজের মেয়েটা ছিল, সে উঠে গিয়েছে, উঠে গিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে। আমি তখন সবাইকে এরকম ঘটনা বললাম, আমার মাদার ইন ল বলছে যে আসলে তুমি তো আসলে ওই রুমে একটা ঘুমাচ্ছো, তো তোমার এরকম মনে হতে পারে, আসলে এটা কিছু না, আচ্ছা চলো গিয়ে দেখি। তখন আমার ওয়াইফ আমার মাদার ইন ল ওই রুমে গিয়ে দেখে যে কিছু নেই, কিন্তু স্মেলটা ছিল, স্মেলটা একদম কড়াভাবে তখন ওই রুমের মধ্যে রয়ে গেছে। তো আমার শাশুড়িকে বললাম, দেখেছেন এখন স্মেলটা কিন্তু ওখানে রয়ে গেছে, বলে যে বাড়িতে নিচে কেউ পারফিউম দিয়েছে, বাট এটা তো বেলি ফুলের গন্ধ, সে আমাকে বললো। আমি কিন্তু
আপনি জানতেন
না, আমি জানতাম না, বাট সে আমাকে বললো যে এটা বেলি ফুলের গন্ধ মেবি। যাই হোক, আমি আসলে সেদিন রাতে আর ঘুমাই নাই, আমি সাথে সেদিন রাতে আমার ওয়াইফের সাথে ঘুমাতে চলে যাই। তো আমার শাশুড়ি সঙ্গে যাতে ওরকম ছিল, তার পরের দিনের ঘটনা, পরের দিনে আমার শাশুড়ি আমাকে বললো যে তুমি রুমে ঘুমাতে যাও, কারণ ওই বাবুটা সারাত কান্নাকাটি করে, খাতা চেঞ্জ করতে হয় এরকম। না আমি বললাম না, আমি এটা করবো, আপনাকে উঠতে হবে না, চা করে আমি করবো, আমি ওই রুমে আর ঘুমাবই না। যাক, সেদিন রাতের বেলা সে রুমে ঘুমাতে গিয়েছে, ঘুমানোর পরও সে অনুমানিক রাত দুটা বা আড়াইটা হবে এরকম টাইমসে সে ফিল করছে যে বাইরে থেকে ওই ঠিক ওই বারান্দা থেকে ঠিক ওরকম পলিথিন মোছড়ানোর শব্দ হচ্ছে, পলিথিন মোছড়ানোর শব্দ হচ্ছে, এবং শব্দটা আস্তে 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 ওই বারান্দা থেকে রুমের ভিতরে আসার চেষ্টা করছে। সে একটু মানে বসে চিন্তা করে, আমি কি বারান্দাকে দেখবো কি দেখবো না, সে কিন্তু ওটা চিন্তা করে আবার সে শুয়ে পড়লো। সেও ঠিক ওরকম, আমি যেরকম দেখেছি যে ঠিক ওরকম একটা মেয়ে, তার গোল্ডেন কালার শাড়ি পরা, সে পরে যেটা এক্সপ্লেন করলো, গোল্ডেন কালার শাড়ি পরা, মাথায় কাজ লাগানো একটা বাবু কোলে, সেই মেয়েটাও ঠিক তার কাছে আসে। সে যখন আসছে, সে তখন আমার মাদার ইন ল পুরাপুরি বাকরুদ্ধ, কোনো সাউন্ড নেই, কোনো সাউন্ড নেই। তো আসার পরে সেই ওই মেয়েটা এসে আমার মাদার ইন লর মাথায় হাত রাখলো, আমি যেরকম ফিল করেছি ঠান্ডা হাত নরম হাত, ঠিক সে ওরকম মানে ফিলটা করলো। এবং রাসেল ভাই, সে যখন গিয়েছে যে স্মেলটা ছিল, যে বেলি ফুলের যে গন্ধটা আমি বলছি, সে বেলি ফুলের গন্ধটা কিন্তু ওই রুমে রয়ে গিয়েছিল,
মানে এটা কি পরেও বড় ছিল?
হ্যাঁ, পরেও ছিল।
আচ্ছা,
পরেও ছিল, রয়ে গিয়েছিল। যাই হোক, আমরা পরে এসে দেখছি। তো আমার শাশুড়ি আর ওই রুমে আসলে ঘুমানোর জন্য প্রিপারেশন নেয়নি, পরবর্তীতে সে ওই রুমে ছিল, ইভেন আমাদের যে বাসায় কাজের মেয়েটা ছিল সেই রুমে ছিল। তো এরকম তিন মাস আমার শাশুড়ি ওখানে ছিল, বাট সে প্রতি রাতেই দোয়া টোয়া করে তারপরে ঘুমাতো প্রতি রাতে। তার এই তিন মাস পর্যন্ত আমাদের বাড়িতে ওরকম কোনো প্রবলেম ফেস হয়নি। তো উনি চলে যাওয়ার পর আমাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল, সে প্রথম রাত না সেকেন্ড রাতের দিকে হবে, সেই রাতে ঘুমাতে গিয়েছে। তো রাত অনুমানিক ওরকমই সময় দেড়টা বা দুইটা হবে, সে রাতের বেলা ওই মেয়েটা চিৎকার, ওরুমের মধ্যে তো চিৎকার করে এসে আমাদের রুমে এসে ঢুকেছে হঠাৎ করে চিৎকার, আমি আর রুমে ঘুমাবো না এরকম সে চিৎকার করছে। তো আমি উঠলাম, ওর ভাই উঠলাম, তো আমরা তো বুঝতে পারলাম যে দেয়ার ইজ সামথিং রং, ওখানে কোনো কিছু হয়ে গিয়েছে। তো সে যেটা আমাদেরকে এক্সপ্লেন করলো, সেটা হচ্ছে সে দেখতে পেয়েছে যে আমাদের যে বেডটা ছিল, বেডটার পূর্ব সাইডে একটা ওয়ার্ডরোব ছিল, সেই ওয়ার্ডরোবের উপরে দেখে দুইটা কুচ্ছিত বাবু একদম উলঙ্গ অবস্থা, মাথা কোনো চুল নেই, বসে বসে তার দিকে তাকিয়ে তাকে হাসছে দুইটা বাবু। সেইটা দেখে ভয় পেয়েছে, সে রাতে আর সেখানে ঘুমায়নি। তারপর আমরা ওইটুকু টক করে দিয়েছি।
আপনি যে বাবুটা দেখেছিলেন ওই,
না বাবুটা ওটা বয়স্ক বাবু, লাইক আমার ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, রেগুলার ওর মতো বয়স হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এরকম মানে চুলে কোনো কাপড় নেই, উলঙ্গ আছে, সেটা ডিরেকশন করছে, মাথায় একদম চুল নেই, বসে ওই আপনার ওয়ার্ডরোবের বসে দুটো বাবু ওই আমাদের মেয়েটার দিকে তাকিয়ে থেকে হাসছে। সে কিন্তু ওইটা দেখে না, তারপর আমাদের এখানে কিছু ভাড়াটিয়া যারা ছিল, যারা বাড়ি ভাড়া ভাড়া করে থাকতো, যারা এখানে থাকতো, তাদের সাথে সবার সাথে আমি এই ব্যাপারটা ডিসকাস করলাম। ডিসকাস করার পরে ওরা সবাই ব্যাপারটা বলল যে না, আমাদের এখানে কোনো এরকম কিছু হয়নি। তো আমি আগে একটা কথা বলে রাখি রাসেল ভাই, সেটা হচ্ছে কি, আমরা যখন এই বাড়িতে উঠি তার আগে এখানে একজন হিন্দু একজন ভদ্রলোক ছিলেন, তো উনি একটা ব্রাইন হাউসে জব করেন, তো উনি ওখানে ছিলেন। তো উনি একবার এই ঘটনার পর পরই ওনার সাথে প্রায় এক মাস পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়। দেখা হওয়ার পরে ওনার সাথে আমি কথাটা ডিসকাস করি। ডিসকাস করার পর অ্যাট ফার্স্ট সে কিন্তু কিছু বলতে চায়নি, পরবর্তীতে সে বলল যে আসলে সমস্যা হয়েছে কি, আমি তো জব টপ করি, আমার ওয়াইফ এবং আমার বেবিও বাসা একা থাকে, তো আমার বাসা আসতে একটু লেট হয়, কোন দিন 9টা কোন 10টা কোন দিন রাত 12টাও বাজে। যে গার্মেন্টস ট্রেডের জব তো আসলে টাইম টেবিল শিডিউল গার্মেন্টস
ঠিক থাকে
না, রাইট। তো সে বলল যে এরকম কিছু ঘটনা আমার ওয়াইফ ভয় পায় কিছু দেখেছে। সে কিন্তু পুরোপুরি আমাকে কিছু বলেনি, বলে যে আমি আসলে এই কারণেই আমি ওই বাসাটা চেঞ্জ করে ফেলেছি। যা হোক, এই প্রায় 3-4 মাস পর আমি বাড়িটা চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করার পরে আমি তো আমার একটা ভাড়া বাড়িতে উঠি, তারপরে আমি আমার নিজের বাড়িতে উঠে যাই। তো এর মধ্যে এর প্রায় 1-1.5 বছর পরে ঘটনা, 2007-এর লাস্টের দিকে ঘটনা। তো ওখানকার একজন যে ভাড়া থাকত ওনার নাম হলো টিপু। তো টিপু ভাইয়ের সাথে আমার দেখা হয় যে আপনি এখন থাকেন কোথায়। আমি বলো যে আমি তো আগের বাসায় থাকতাম, এখন থাকেন, আমি অন্য একটা বাসায় থাকি। বললাম কি অবস্থা ওনার, ওই বাংলার কথা বললাম যে ওনার তো ওই বাড়িতে নাই, ওনার পুরো বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমি কেন বলতে পারবো না, বিক্রি করে ওনার
বাড়ি হলো নিজে চলে গেছে,
চলে গেছিল। আচ্ছা, যাক, রাসুল ভাই, এটা ছিল আমার একটা ঘটনা। এবং আমার সেকেন্ড একটা ঘটনা আছে,
আমরা সেটা একটু পরে শুনবো। আবার ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনার ঘটনা অনেক প্রশংসা চলে এসছে, পলাশ চিরাং থেকে লিখেছেন খুব ভালো লাগছে, ভয়ও লাগছে। আমাদেরকে নাজমুল লিখেছেন এই, আচ্ছা, আমার ছোট ভাই লাইট, আমি তিনি এবং তার ছোট ভাই লাইট বন্ধ করে ভূতাফেম শুনছেন। আমাদেরকে মনির লিখেছেন এবং তিনি বলেছেন হাই রাসেল ভাই, নতুন তিনি আমার সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূতাফেম, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। জসিম আমাদেরকে এস এম এস করেছেন তিনি রূপগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন ফয়সাল ফরিদপুর থেকে, এবং তিনি কখনো আমাদের এস এম এস করেনি, আজকে করলেন এবং আজকে তার এস এম এসটা বড় হয়ে গেল। রুবায়েত সানি আমাদের এস এম এস করেছেন এবং লিখেছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। শিপু আমাদের এস এম এস করেছেন মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে, ময়মনসিং। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি মাসুম। এছাড়াও আমাদেরকে নিহাল চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, শুভ ফার্মগেট থেকে এস এম এস করেছেন, পাপড়ি ভূতের গলি থেকে এস এম এস করেছেন, এনজয় করছেন ভূতের ফেমেরা। এছাড়াও ইমন আমাদের এস এম এস করেছেন আমাদেরকে গোলাম রাব্বি, আনিকা আমাদের এস এম এস করেছেন লাইট অফ করে তিনি ভূতাফেম শুনছেন, শান্ত নিশি আমাদেরকে এস এম এস করেছেন, এস এম লক্ষ্মীপুর থেকে তারা এস এম এসটি করেছেন, ডার্ক সোল টাঙ্গাইল থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চিরঞ্জিৎ রামপাল থেকে, এবং আমাদের এস এম এস করেছেন বাপি ফার্স্ট স্টোরিটা সবাই অনেক ভালো বলছেন, সবাই আসলে অনেক, খুলনা থেকে আমাদের এস এম এস করছেন এবং আমাদেরকে এস এম এস করছেন, দেখতে পাচ্ছি তিনি আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে ফকরুল এস এম এস করেছেন, ফকরুল ইসলাম ফার্মগেট থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন শাহাদাত, আমাদেরকে এস এম এস করেছেন মিঠু বেগম, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অসংখ্য এস এম এস আসছে, মাঝে মাঝে এস এম এস পড়বো, একটা ঘটনা যাচ্ছি যে ঘটনাটি আমাদের কাছে এসছে এবং এই ঘটনাটা পড়তে চাচ্ছি, দেশের বাইরে থেকে ঘটনাটি এসেছে। আমি জানি যে আমাদের আমরা যারা শুনি সবাইকে শুনি দেশের বাইরে যারা থাকেন তারা দেশকে অনেক মিস করেন এবং অনেক আগ্রহ নিয়ে থাকেন যে ভূত এস এম এ তার ঘটনাটি পড়া হবে। তো আমি সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই। রাসেল ভাইয়া সালাম নেবেন, আশা করি ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। ভূত এফ এম এর সকল লিসেনার এবং ওয়াসিফ, মানহা, সুমা সবাইকে আমার শুভেচ্ছা রইল। আমার নাম হানিফ, আমার বাড়ি চট্টগ্রাম আগ্রাবাদ, আমি বর্তমানে কাতারে আছি। এর আগেও আমি আমার বন্ধুর এক ঘটনা পাঠিয়েছি, আমার বন্ধু আরিফ, সে বর্তমানে কাতারে একটা হসপিটালে, নাম দিয়ে দিয়েছেন হামদ জেনারেল হসপিটালে, অটোপসি বিভাগে কাজ করছেন। আজকেও আমি তারই দ্বিতীয় একটা ঘটনা বলছি, আমি তার জীবনের প্রথম অটোপসি বিভাগে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছিল ঠিক তারই বর্ণনা করছি। প্রথমে বলে রাখতে হয় সে প্রথম কাজ করে চট্টগ্রাম জেনারেল হসপিটালে এবং একজন সিভিল সার্জনের অধীনে। চট্টগ্রামের বেশিরভাগ পোস্টমর্টম প্রসেস এখান থেকে হয় এবং এই প্রসেসটা এখান থেকে, এই হসপিটাল যেটা কথা তিনি বলছেন সেখান থেকেই হয় এবং তার মতো করে তিনি এখন ঘটনাটি বলছেন, আমিও ঠিক যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। হাসপাতালের মর্গটি ছিল হাসপাতাল থেকে অনেক বাইরে, ঠিক পাহাড়ের মতো উঁচুতে। টেম্পোরারি ডেথ বডি রাখার জন্য একটা স্থান, সেখানে সব বডিগুলো একসাথে রাখা হয়, সেখান থেকে লাশ একে একে মর্গে নেওয়া হয়। মর্গের বাইরে একজন দারোয়ান থাকে এবং দুজন হেল্পার থাকে লাশ আনা নেওয়ার জন্য। আমার পোস্টমর্টেমটি করার সময় ছিল ঠিক বিকেল পাঁচটার সময়। দুজন হেল্পার লাশ রেখে আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসার পর ওরা আমাকে বলে, স্যার লাশ রাখা আছে, আমরা একটু নিচে যাচ্ছি পান খাওয়ার জন্য। মর্গের দারোয়ান তখন একটু দূরে বসা ছিল, আমাকে দেখে তাড়াতাড়ি আমার সামনে এসে আমাকে বলে যে লাশটি আমার কাছে দেয়া হয় এর ওয়ারিশ মেলেনি। এটি বলে সে অনেক চিন্তা করছিল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছি, আপনাকে কেন এমন চিন্তিত মনে হচ্ছে? সে আমাকে বলে, লাশটা দেখলে আপনিও চিন্তা করবেন। আমি ওর সাথে আর বেশি কথা না বলে আমার কাজে চলে যাই। মনে কিছুটা ভয় কাজ করছিল, নিজেকে সামলে নিলাম এবং আল্লাহর নাম নিয়ে মর্গে পা রাখলাম। পা রাখতেই একটু পরে আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখতেই চোখে পড়ে মোবাইলের রিং হচ্ছে, কিন্তু মোবাইলের কোনো ডিসপ্লে আসছে না। মোবাইলটা আমি রিসিভ করি, কোনো কিছুই পাইনি। এত কিছু চিন্তা না করে এরপর মোবাইলটা বন্ধ করে রাখি। লাশটা একটা কালো প্লাস্টিকে মোড়ানো ছিল এবং প্লাস্টিকটা সরাতেই দেখি তার মাথার খুলিটা চ্যাপ্টা হয়ে গিয়েছিল, মাথার ভেতরে মগজ থেতলে গিয়েছিল। কারণ ছিল ট্রাক চাপায় লোকটা মারা গিয়েছিল এবং চাকাটা ঠিক মাথার ওপর দিয়ে চলে গিয়েছিল। যার মরণ হয়েছিল ট্রাক অ্যাক্সিডেন্টে তার বয়স ছিল 25-30 মতো। এরপর আমি রুম থেকে বাইরে চলে আসি। কেমন যেন লোকটার শরীর থেকে মানুষের মতো হলেও তার মাথার দিকে তাকালে আমার কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। নিজেকে সামলাতে একটু বাইরে এসে দেখি দারোয়ান এবং হেল্পার একসাথে কথা বলছে। আমাকে দেখে ওরা আমার দিকে এগিয়ে আসে এবং বলে, স্যার কিছু লাগবে? আমি ওদেরকে বললাম, না ঠিক আছে। ওদেরকে আর কিছু বুঝতে না দিয়ে আবার রুমে চলে আসি। মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিকটা খুলে ফেলি। লাশটার শরীরে পরনে ছিল একটা ক্রিম কালারের শার্ট এবং কালো প্যান্ট। শার্টটা রক্তে কালো হয়ে গিয়েছিল। আস্তে আস্তে শার্ট প্যান্ট কাটার দিয়ে কেটে ফেলে মনে মনে চিন্তা করি দারোয়ানের কথাটা। দারোয়ান বলছিল লোকটার কোনো ওয়ারিশ নেই। আর ভাবছি কি জীবন, যখন জীবিত থাকবো তখন কত কিছু করি, আর আজ যখন মরে যাই তখন কোনো ওয়ারিশ মেলে না। এমনকি আজ তার শরীরের কাপড়টা পর্যন্ত কাটার দিয়ে কাটতে হচ্ছে। আজ তার শরীরের কাপড়টা খোলার জন্য এমন কোনো ওয়ারিশ নেই। অথচ যখন প্রাণ থাকে তখন আমরা কত কিছুই না করি, কত পেশি শক্তিতে মেতে উঠি। কারো গায়ে হাত তুলতে সামান্য চিন্তা করি না, আমরা চিন্তা করি না যে এই পেশি শক্তি আর কতদিন থাকবে আমাদের। এরপর লাশটা থেকে যা যা সংগ্রহ করার তা আমি সংগ্রহ করতে থাকি। ঠিক কাজের শেষের একটু আগেই, ঠিক লাশটাকে সেলাই করার সময় আমার বন্ধ করা মোবাইলটাতে আবার রিং বাজতে শুরু করে। এতে আমি অনেক বিরক্ত হই এবং আবার অবাক হয়ে পড়ি। হাতটা পরিষ্কার করে মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখি ঠিক আগের মতো রিং বাজছে, কোনো ডিসপ্লে আসছে না। এবার আমি মনে করি এটা আমার মনের সমস্যা। তারপর রিসিভ করি এবং রিসিভ করতেই আমি যা শুনতে পাই তা শুনে আমার ভয় লেগে যায় এবং শরীরের সব লোম খাড়া হয়ে যায়। আমি একদম স্পষ্ট শুনতে পাই অপর প্রান্ত থেকে একজন লোক আমার কানে কানে ফিসফিস করে সূরা বাকারার আয়াত পড়ছে। একটু পরে আমি দেখি, তা দেখে আমি আরো শক্ত হয়ে যাই। আমি দেখতে পাই যে লাশটা আমি পোস্টমর্টম করছিলাম, ঠিক সেই লাশটার সমস্ত শরীর কেঁপে উঠল। এমনকি পোস্টমর্টম করার সময় যেসব পোস্টমর্টমের ইকুইপমেন্ট ছিল, সেই ইকুইপমেন্ট পোস্টমর্টমের টেবিলের ওপর রাখা ছিল, তার শব্দ পর্যন্ত আমার কানে আসে। সাথে সাথে আমি লাশটাকে ফেলে রেখে মর্গের বাইরে চলে আসি। বাইরে এসে আমি অবাক হই, আমি অনেক বমি হয়। দারোয়ান হেল্পার এসে আমাকে ধরে অফিসে নিয়েছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, আমি মিথ্যে কথা বলে সবার কাছ থেকে সত্যটা আড়াল করে রাখলাম। সত্যটা আড়াল করার কারণ কেউ যেন না জানে আমি প্রথম কাজ করতে এসে ভয় পেলাম। পরাজয় মানতে ইচ্ছে হচ্ছিল না। যাক, এরপর অফিসের গাড়িতে করে আমাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। ঘরে আসতে রাত 11টা বেজে যায়। বাবা জিজ্ঞেস করে শরীর খারাপ করছে কিনা, কারণ তখনও আমার চেহারাটা অন্যরকম ছিল। মা জিজ্ঞেস করলো আমার চেহারাটা এমন দেখাচ্ছে কেন। বাসার সবার কাছ থেকে আমি সব কিছু লুকালাম। রাতে কোনো কিছু আর খেলাম না। এমন কেন হলো ব্যাপারটা ভাবতে ভাবতে এক সময় কখন যে গভীর ঘুমে চলে গেলাম তাও টের পেলাম না। ঠিক টের পেলাম তখন যখন আমি শুনতে পেলাম ঠিক একই শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম, ফিস ফিস করে আমার কানে কেউ আয়াতটা পড়ছে এবং কেউ একজন আমার শরীরের ডান পাশ থেকে বাম পাশ, আবার বাম পাশ থেকে ডান পাশে হাঁটছে, যার পায়ে হাঁটার শব্দ পর্যন্ত আমার কানে আসছিল। এমনকি তার গায়ের বাতাসটি পর্যন্ত আমার শরীরে লাগছিল, কারণ আমি ফ্লোরিং করে ঘুমাতাম। আমি একদম শক্ত হয়ে গেলাম, শরীর থেকে জ্বর করে ঘাম পড়ছিল এবং বাইরে থেকে অনেক কুকুরের একসাথে ঘেউ ঘেউয়ের শব্দ কানে আসছিল। কেন জানি আমার মাথার উপরে ফ্যানটা স্বাভাবিকের চেয়ে অনেক জোরে ঘুরছিল। অমনি করে ঠিক 15-20 মিনিট থাকার পর সবকিছু যেন একদম নির্জন হয়ে গিয়েছিল। এর ঠিক 4-5 মিনিট পর ফজরের আজানের শব্দ আমার কানে আসে। এরপর আমি বিছানা থেকে উঠে বসে বাসার সব লাইট জ্বালিয়ে রাখি, বিছানার চারপাশে দেখতে থাকি কারো পায়ের চিহ্ন দেখা যায় কিনা, কিন্তু বিন্দু পরিমাণ কোনো কিছু দেখতে পেলাম না। ফজরের নামাজটা পড়ে একটু কোরআন পড়লাম এবং সেদিন আর ঘুমাতে পারলাম না, পরদিন কাজে আর গেলাম না। ঠিক 10টার দিকে অফিস থেকে একটি ফোন আসে, আমাকে আর্জেন্ট অফিসে যেতে হবে। আর্জেন্ট শুনে আমি তাড়াতাড়ি অফিসে গেলাম এবং আমাকে সিভিল সার্জন তার রুমে ডেকে নিয়ে গেলেন এবং রুমে ঢুকে স্যারের সামনে যেতেই স্যার আমাকে বসতে বললেন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আমাকে যে লাশটা পোস্টমর্টম করতে দেওয়া হয়েছিল সেটিতে কি আমার কোনো সমস্যা হয়েছে কিনা। এরপর উনি আমাকে বলেন আমি নাকি ওই দিন শুধু লাশের এক্সট্রোভার্টটা করেছিলাম এবং ওনার কথাটা শুনে আমি শক্ত হয়ে গেলাম। কেন শক্ত হয়ে গিয়েছিলাম, কারণটা হলো আমি যে লাশটার পোস্টমর্টম করেছিলাম তার এক্সট্রোভার্ট এবং ইনভার্ট দুটাই করেছিলাম এবং এমনকি লাশের শরীরটা আমি নিজেই ওয়াই শেপে সেলাই করেছিলাম, কিন্তু আমি ওনাকে এর কিছুই জানতে দিলাম না আর বললে উনি বিশ্বাসও করবেন না। পরে আমি ওই মর্গের দারোয়ানকে খুঁজে বের করি এবং তাকে লাশটা সম্পর্কে জিজ্ঞেস করি। সে আমাকে প্রথমে বলে স্যার কালকে লাশটাকে দেখে আপনার খারাপ লেগেছিল নাকি। আমি জিজ্ঞাসা করি কেন, সে আমাকে বলে তাহলে আপনি কাজ করার সময় অসুস্থ হয়ে গেলেন কেন। সে আরো বলে কাল আপনি যাবার পর একজন এসে পোস্টমর্টম করে, আমি তাকে আর কিছু না বলে ওখান থেকে চলে যাই। পরে অনেক খোঁজ নিলাম লাশটার সম্পর্কে, পরে জেনেছি লাশটা তখনও কোনো ওয়ারিশ না মিলাতে শেষে লাশটা বেওয়ারিশ হিসেবে একটা হসপিটালে, খুব নামকরণ হসপিটাল নামটা বলছি না, তার আত্মাদের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং ওদের আন্ডারে লাশটা দাফন করা হয়। আজও পর্যন্ত আমি ওই ঘটনাটা ভুলতে পারিনি। এই ছিল ঘটনা রাসেল ভাইয়া, দেখবেন যাই না রাসেল ভাইয়া এই ঘটনা আপনারা কিভাবে বিচার করবেন, কিভাবে দেখবেন। ঘটনাটি শুধু ভয় ছিল তাই নয়, কিছু ভয় ছিল আর কিছু শেখার। আজ আমাদের সমাজে দেখুন আমরা কি না করছি, ছেলে বাবাকে ভাই ভাইকে নির্মমভাবে হত্যা করছে, সবল দুর্বলকে পেশী শক্তি দ্বারা অনবরত মেরে চলেছে। আমরা কি একটুও বুঝতে পারি না তখন কি হবে, যখন আমাদের নড়বার মতো শক্তিটুকুও থাকবে না, যখন আমাদের পরনের কাপড়টাও খুলে দেবার মতো দিতে হবে অন্যজনকে, ঠিক লাস্টার মতো। আপনাদেরকে লিখে আপনার কিছু মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ধন্যবাদ শুভরাত্রি রাসেল ভাই এবং সকল লিসনারদের ধন্যবাদ। গ্রামীণ ফোনকে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল ঘটনা, আমি পড়ে ফেললাম ঘটনাটি এবং আমি আরও একবার বলছি যে ঘটনাটা খুব মানে আমার কাছে অদ্ভুতই লেগেছে এবং ভালো লেগেছে। আপনারাও নিশ্চয়ই ভালো বোধ করছেন এবং যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, তিনি এক্সিকিউটিভ সেক্রেটারি একটা কোম্পানির এবং সেটা কাতারে অবস্থিত। তার ফোন নাম্বার এবং সব কিছু তিনি এখানে দিয়েছেন, যেহেতু দেওয়া আছে, এবং তার ঠিকানাটা হচ্ছে জ্যাফকো টাওয়ার নিয়ার মুমতাজা পার্ক, ওকে মুমতাজা দোহা কাতার। অলরাইট, এই ছিল ঘটনা এবং আমরা পড়ে শোনালাম সেই ঘটনাটি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে অলরেডি ডক্টর রেজওয়ান আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন রেটিং করেছেন ফার্স্ট স্টোরি এবং সেকেন্ড স্টোরি। ফার্স্ট যে মর্গের দারোয়ান তার নাম ছিল, আচ্ছা তিনি নামটা বলেছেন, তার মানে তিনি ঘটনাটা জানেন। ওকে, এই ঘটনা তিনি জানেন এবং ডক্টর রেজওয়ান নামটা বলে দিয়েছেন। আমি নামটা কি বলবো, নামটা মনে হয় বলা ঠিক হবে না, কিন্তু নামটা কোনো একটা দেশের নামে। ওকে, গোলাম রাব্বি আমাদের এসএমএস করেছেন মিটফোর হসপিটাল থেকে। আলতাফ আমাদের এসএমএস করেন, আলতাফ এবং মিম আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন, খুব ভালো লেগেছে সেটা বললেন। আসিফুর রহমান খান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দ্বীপ। এছাড়াও আকাশ নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, সৈয়দ আখি আমাদের এসএমএস করেছেন আমাদের কথা ধানমন্ডি থেকে, মনির হোসেন আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন গোলাম রাব্বি। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে এমবি জাহিদ হাসান, খুলনা থেকে মিতু রিজভি আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে এস এম এস করেছেন আমাদেরকে কি তামান্না, এছাড়াও লিমন শাহরিয়ার আমাদের এস এম এস করেছেন, স্বর্ণালী চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন অনিক মুন্সীগঞ্জ থেকে আমাদেরকে, এছাড়াও ইমরান খান চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন রাজিবুল, এছাড়াও আমাদেরকে মাহাথির আমাদের এস এম এস করেছেন শাকিল, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন শুভ খুলনা থেকে, অনিক মুন্সীগঞ্জ থেকে, আমির শাহিন ভূঁইয়া এস এম এস করেছেন, আমাদেরকে প্রণয় শেরপুর থেকে আমাদেরকে, এছাড়াও এনায়েতুল্লাহ তালুকদার জামালপুর থেকে, মোহাম্মদপুর থেকে জুনায়েদ, ফাহাদ সুমন রংপুর বয়, এম ডি জিসান রতন ঢাকা বংশাল, মিশুক সাউথ যাত্রাবাড়ি, ইমু কামরাঙ্গীর চর, সিথি আমাদেরকে ওবায়দুল নবাবগঞ্জ থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন এনামুল এবং হাফিজুর সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন 40FOYTI 50 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radio40.fm হুইচ ইজ bhutofm@radio40.fm। আমাদেরকে যদি আপনি ফেসবুকে আপনি যদি পোস্ট পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio40। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে, ফিরে আসছে একটু পরে, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
একদম ঠিক কথা, ভূত FM আরও বেশি জমজমাট এখন এবং আরও অন্যরকম। আপনারা শুনছেন সবসময় রেডিও 40 চলছে ভূত FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। জমজমাট হয়ে উঠেছে আজকের এপিসোডটি অলরেডি, আপনাদের এস এম এস পেয়ে সেটা বুঝতে পারছি এবং সমস্ত ক্রেডিট তাদের যারা ঘটনা পাঠিয়েছেন, এবং আপনারা যদি এইভাবে ঘটনা পাঠাতে থাকেন তাহলে আমরা ভবিষ্যতেও আরও অনেক ভালো এপিসোড আপনাদের উপহার দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের রয়েছে। অলরাইট, আমরা এখন চলে যাবো আমাদের সেকেন্ড ঘটনায় এবং আমাদের সাথে রয়েছেন, আমি হাফেজের নাম বলেছিলাম, ভুল বলছিলাম, আমাদের সাথে রয়েছেন একজন মানুষ যিনি এরকম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছেন এবং তার নাম হচ্ছে মাইনুদ্দিন, এবং তিনি এই ধরনের বিভিন্ন ঘটনা মানে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সলভ করেছেন, আমরা তার কাছেই শুনি যে তার ঘটনাটা কি। এবং আপনি কোথা, আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে?
মাইনুদ্দিন।
আপনি কোথা থেকে এসেছেন?
লালবাগ।
লালবাগ। আপনার, আপনি আপনি যে ঘটনাটা বলবেন অর্থাৎ আপনি যে সমাধানটা করেছিলেন কিছুদিন আগে, এটা কতদিন আগে করেছিলেন?
এটা 2007,
মানে তো বেশ আগে। কোথায় এই বাসাটা ছিল?
আবদুল্লাপুর, উত্তরখান।
উত্তরখান, আবদুল্লাপুর। ওকে, কি ছিল সেই বাসায় সমস্যা এবং আপনি কি সমাধান করলেন?
সমস্যা ছিল আমাদেরকে দোয়ার মাহফিলে এখানে দাওয়াত দেওয়া হয়, সেই বাসাতে আমাদেরকে দোয়ার মাহফিলে যাওয়া হয়। তো আমরা দোয়ার মাহফিলে যখন গেছি শুধু আমাদের বলছিল যে বাড়িতে সমস্যা, ওই বাড়িতে ভাড়াটি আসে না, ভাড়া হয় না, 5-7 মাস হয়ে গেছে ভাড়া আসে না, এবং যে ভাড়াটি ছিল এর আগে ওরা সচ্ছলতাভাবে ছিল, কিন্তু যখন থাকছে ওরা খুব জিনগ্রস্ত হয়ে গেছে, খুব খারাপ অবস্থা গেছে, তাদের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, ব্যবসা বাণিজ্য খুব খারাপ গিয়েছিল, তখন তাদের ভাড়াটা বাড়ি বাসা ছেড়ে চলে যায়, এবং ওই ভাড়াতে যখন ছিল তখন তারা রাত্রে 9-10 দিকে ওয়াশরুম থেকে একটা শব্দ, কান্না, জোরে জোরে কান্না করতো এবং ঝর্ণা আপনা আপনি তিনি পানি পড়তে থাকতো ঝর্ণা দিয়ে, দরজাতে খুব থাপড়াতে থাকতো আর বলতে থাকতো এই যে দরজাটা খুলেন, এই যে দরজাটা খুলেন, তো ওয়াশরুমটাতে এই শব্দটা আসতো, এই ভয়ে ভাড়াটা চলে যাওয়ার পরে এরপর থেকে ভাড়াতে আসে না। তো যখন ওই বাড়িওয়ালা আমাদেরকে দোয়া মাহফিলে ডাকেছে, আমরা যখন দোয়া মাহফিল শেষ করি, যখন আমি এই কথাটা শুনছি তখন বাড়িওয়ালাকে আমি বলছি যে আমি আজকে রাত আপনার এখানে থাকব, আমি জিনিসটাকে দেখব। তখন আমি এখানে থাকি, থাকার পর 10-11 দিকে আমি জিনিসটাকে দেখতে পাই, ওই ওয়াশরুম থেকে এই শব্দটা আসে, এই যে দরজাটা খুলেন আর এরকম কান্না, খুব জোরে জোরে কান্না করতেছে। তখন আমি ওয়াশরুমের ভিতরে চলে যাই, ওয়াশরুমের ভিতরে চলে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিই। ওয়াশরুমের একটা সমস্যা ছিল, বাতি জ্বালানো যেত না, বাপি সুইচ অন করলেই বাপি ফিউজ হয়ে যেত, তো বন্ধকারী ছিল। আমি এই অন্ধকারের ভিতরেই দরজাটা যখন ভিতরে বন্ধ করে দিই, তখন আমি দেখতে পাই আমার পাশে একটা মেয়ে যার চোখের ভিতরে রক্ত জমা, খুব লাল বর্ণ চোখ, লাল দিয়ে রক্ত পড়তেছে আর খুব দুই হাত দিয়ে থাপড়েতেছে দরজাটা আর বলতেছে এই যে দরজাটা খুলেন, এই যে দরজাটা খুলেন। তখন আমি বাহিরে আসি, এসে আমলটা করি, করে তখন আমি এই জিনিসটা জানতে পারি যে এই বাথরুমে, ওয়াশরুমে এই বাড়িওয়ালার ছেলে এবং ছেলের বন্ধুরা মিলে এটাকে হত্যা করেছে, খুব অন্যায় জুলুম করেছে মেয়েটার সাথে। তখন আমি বাড়িওয়ালাকে বলি যে আপনাদের এই সমস্যাটা ছিল, যে একটা কাজের মেয়ে, মেয়েটার নাম ছিল রুকসানা,
এই রুকসানা নামটা আপনি বের করে ফেলেন,
যে আপনি এই মেয়েটা চিনেন। তখন বাড়িওয়ালা বলছে যে হ্যাঁ, আমাদের যে ভাড়াটা ছিল তার কাজের মেয়ে রুকসানা ছিল। তখন আমি বললাম যে আপনাদের ওয়াশরুমে তাকে খুব কষ্ট দিয়ে মারা হয়। তখন আমি তাকে বলি আপনি প্রতিদিন সকালে সুরা বাকারা তিলাওয়াত করেন এবং ওয়াশরুমটাতে যেতে আসা যাওয়ার সময় দোয়া পড়ে ঢুকবেন, আপনি এটা প্রতিদিন করবেন, এই জিনিসটা আপনাকে সফলতা আসবে, ঠিক হয়ে যাবে। তখন এই জিনিসটা তারা করতে থাকে।
ওকে, তার মানে এখন তো মোটামুটি সেই সমস্যা থেকে তারা মানে বের হয়ে আসতে
পেরেছেন।
আচ্ছা, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং ওনাকে যদি কোনো কোয়েশ্চেন আপনারা করতে চান তাহলে অবশ্যই সেটা করতে পারেন, আমরা সেটা সরাসরি তার সাথে আলাপ করে ফেলতে পারি। আমরা ওনাকে এখানে নিয়ে এসেছেন বিনার, এবং বিনার এখন স্টুডিওতে রয়েছেন, সুতরাং আমরা তার কাছ থেকেও একটা ঘটনা শুনে ফেলি বিনারের কাছে। এবং এর মাঝখানে দেখতে পাচ্ছি আপনারাও অনেক এস এম এস করেছেন আপনারা আগারগাঁও থেকে, আমাদের আগারগাঁও তালতলা থেকে আমাদের এস এম এস করেছেন। দেখতে পাচ্ছি রাসেল পাটোয়ারি আমাদের এস এম এস করছেন, তিনি একটা এপিসোডও মিস করেন না, এবং তবে তিনি এই প্রথম এস এম এস পাঠান, এবং তার এস এম এসটা প্রথমে আমি পড়ে ফেললাম কারণ আমার হাতে চলে এসেছে। মুক্তি আমাদের এস এম এস করেছেন, লিখেছেন খুব ভালো লাগছে ভাইয়া, অনেক ভয় করছে আমাদেরকে। ছাড়া সেলিম শেখপুর থেকে এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফ এম। আসমা আমাদেরকে সোনার সাগরপাড়া রাজশাহী থেকে এস এম এস করেছেন, এবং তার কাছে ঘটনাগুলো ভালো লাগছে। এম ডি সাইদুর রহমান মিপুর এক থেকে এস এম এস করেছেন, ইউসুফ জামালপুর থেকে আমাদের এস এম এস করেছেন, অনেক মুন্সীগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে আজহারুল আমাদের এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে, ঈশাখান থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন লিমন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন ফয়সাল মাইমেন সিং থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে আলমগীর মিরপুর 14 থেকে, জাহাঙ্গীর আলম আমাদের শেরপুর থেকে এস এম এস করেছেন, অনেক ভালো লাগছে তার কাছে। হাবিব খান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন স্বাধীন মিল্টন এবং শশী খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন, আশা করছি অসম লাগছে। সুমন ম্যামন সিং থেকে আমাদের এস এম এস করেছেন, নাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখেছেন। আলিশা আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন, আচ্ছা তিনি বলছেন যে ঢাকা ধোলাইখাল থেকে তিনি এস এম এস করেছেন, এবং তিনি বলছেন স্টোরিটা ইমাজিন করতে অনেক ভালো লাগলো এবং অনেক চরম একটা স্টোরি তাই লিখেছেন। সানি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ইমন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন লিমন, তিশা, নাতাশা, হৃদয়, নিলয়, ম্যামন সিং থেকে সবাই এস এম এস করেছেন, অনেক মুন্সীগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন জিসান এবং অশ্রু, হাজবেন্ড ওয়াইফ তারা শুনছেন, আমাদেরকে এস এম এস করেছেন সাহিল, এবং তিনি বলছেন দ্য স্টোরি ওয়াজ সো গুড। আমাদেরকে সবাই এস এম এস করেছেন জুহি রহমান, আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি মারুফ, এছাড়াও আমাদেরকে হাসান এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে অনেক মুন্সীগঞ্জ থেকে, আমাদেরকে এছাড়াও আমির শাহিন ভূঁইয়া এস এম এস করেছেন, মশিউর আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন জ্যোতিষ আরও অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের সাথে থাকুন। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে।
দিনার থ্যাঙ্কস একজন মানুষকে এখানে নিয়ে এসেছেন আপনি। আমরা সবসময় বলে থাকি যে আপনাদের পরিচিত যদি এরকম কোনো মানুষ থাকেন যাদের এই সমস্ত বিষয়ে অনেক জানাশোনা, তাদেরকে অবশ্যই আপনারা স্টুডিও পর্যন্ত নিয়ে আসার দায়িত্বটা একটু প্লিজ নেবেন, যাতে আমরা ভূত এফএমকে আরও জমজমাট করতে পারি, অনেক দূর আমরা যেতে পারি আপনাদের সাথে নিয়ে। ওকে দিনার, আমরা ঘটনা শুনি।
তো আসলে আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে আমার এক ছোট ভাই, তার নাম হচ্ছে হাফেজ ওলিউল্লাহ। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রহিম, উনি আমাদের
ইনফ্যাক্ট হাফেজ ওলিউল্লাহ তাজকে এখানে আছেন।
জি রাসেল ভাই,
আমরা ঘটনা শুনি।
তো ঘটনাটি যার সাথে ঘটছে তার নাম হচ্ছে রহিম, উনি পেশায় একজন রিক্সা চালক, উনি আমাদের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি চড়ায় রিক্সা চালান। তো ঘটনাটি ঘটে হচ্ছে উনি তখন যখন ঘটে তখন তিনি গাজীপুর জেলার কোনো একটি জায়গায় রিক্সা চালাতেন। তো উনি প্রতিদিনকার মতো রিক্সা চালাতেন। তো একদিন মাগরিবের একটু পরে তো উনি একটু অসুস্থ বোধ করতেছিলেন, তো উনি ভাবলেন যে রিক্সাটা গ্যারেজে জমা দিয়ে উনি বাসা চলে যাবেন। তো এর মাঝখানে যে ওনার একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওনার রিক্সার চেইনটা বারবার পড়ে যাচ্ছিল যেখানটা থাকার কথা, এবং এই জন্য উনি কোনো কাজ করতে পারতেছিলেন না। তো উনি ভাবলেন যেহেতু রিক্সার এই সমস্যা হইতেছে তো আমি আর্লি আর্লি সেটা জমা দিয়ে গ্যারেজে জমা দিয়ে বাসা চলে যাই। তো উনি যে পথ দিয়ে আসতেছেন রিক্সাটা টেনে নিয়ে আসতেছিলেন, তো সেই পথ আসার সময় তার সাথে একটা লোকের দেখা হয়। তো লোকটার হাতে একটা ব্যাগ ছিল, তো লোকটা তাকে বলতেছিল যে তুমি আমাকে অমুক একটা জায়গায় নামিয়ে দিয়ে আসো। তো উনি প্রথমে শোনার পর বলেন যে না, এটা তো আমার, আমি ওই দিক থেকে আসছি, অনেকটা দূর হয়ে যায়, আমি এখন রিক্সা জমা দিয়ে বাসা চলে যাবো। তখন সেই লোকটা তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে এবং বলতে থাকে যে খুবই ইমার্জেন্সি, আমাকে নিয়ে চলেন, আপনি শুধু যাবেন আর আসবেন, আর আপনার আপনার ভাড়া আপনি যত চাবেন আমি আপনাকে ততই দিব, আপনাকে আমি বকশিস দিয়ে খুশি করে দিব। তো তারপর উনি রহিম ভাই ভাবলেন যে যদি যাই একটু পয়সা পাওয়া যাবে, কিন্তু উনি তাকে বললেন যে আমার তো একটু রিক্সা কাজ করাতে হবে, যে সেটা হচ্ছে যে আমার রিক্সার চেইন পরে যাইতেছে বারবার। তো উনি বলতেছিলেন যিনি প্যাসেঞ্জার উনি বলতেছিলেন যে খুবই মানে কনফিডেন্স একটা ভয়েসে যে আপনি চলেন আল্লাহর রহমতে পড়বে না রিক্সার চেইন, যদি পরে আপনার সামনে কথা থেকে ঠিক করে নিন। তো উনি ওনার ওই প্যাসেঞ্জারকে উঠায় রিক্সায়, তো উনি রওনা হন। তো পথটা বেশ ঘন্টা দেড়েকের মতো লাগবে তার যেতে, উনি যেটা বললেন। তো উনি সেখানে সেখানকার উদ্দেশ্যে রওনা দেন। তো 10-15 মিনিট উনি রিক্সা চালানোর পর উনি লক্ষ্য করলেন যে ঠিকই ওনার রিক্সার চেনটা পড়তেছিল না এখন আর, তো চেনটা বেসিক্যালি লুজ হয়ে গেছিল, তো এর আগে পড়তেছিল বাট এখন পড়তেছে না। আর তাছাড়া হচ্ছে রাস্তাটাও তেমন একটা ভালো ছিল না, সেখানে রিক্সার চেনটা পড়ে যাওয়ারই কথা। তো উনি আর এটাকে মানে নর্মালি নিলেন। তো উনি যাচ্ছিলেন প্রায় মানে মেন রাস্তা থেকে উনি জাস্ট গ্রামের রাস্তার মধ্যে চলে আসেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে দুজন লোক রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে বললো যে এই খালি যাবা নাকি। তো উনি জাস্ট প্রথমবার এটাকে ইগনোর করে যায়। তো উনি ভাবলেন যে হয়তো তারা খেয়াল করে নিবে তার রিক্সা একজন প্যাসেঞ্জার বসা। তো উনি কিছু দূর যাওয়ার পর ঠিক আবারও একটা পুরুষ একজন মহিলা সম্ভবত তারা কোথাও যাবেন, তো তারাও তাকে বললো যে এই খালি যাবা নাকি। তো এটা যখন উনি শুনে সেকেন্ড টাইম উনি শোনার পর উনি খুব মানে ভয় পেয়ে যান যে আসলে কি কেউ কি দেখতেছে না যে ওনার রিক্সার পিছনে যে প্যাসেঞ্জার। তো উনি একটু শিওর হওয়ার জন্য উনি পিছনটা তাকান যে আসলে কি ওনার প্যাসেঞ্জারটা কি রিক্সা আছে নাকি নেমে গেছেন। তো সেকেন্ড উনি যখন পরে তাকালেন তো উনি দেখলেন যে না, উনি যে প্যাসেঞ্জারকে রিক্সা উঠাইছেন উনি সেখানেই বসা। তো এরকম বেশ কিছু দূর যাওয়ার পর উনি যখন তার গন্তব্য পৌঁছে গেলেন, তো কিছু দূর যাওয়ার আগেই তার রিক্সা যে প্যাসেঞ্জার ছিলেন তিনি বলতেছেন যে তুমি রিক্সাটা এখানে রাখো, তুমি এক কাজ করো, ওই সামনে উনি একটা বাসা দেখিয়ে দিলেন রিক্সাওয়ালাকে এবং বলতেছিলেন যে তুমি ওই বাসাটা গিয়ে বলবা যে আমাকে খলিল ভাই পাঠাইছেন, আর এই 10,000 টাকা তুমি আমার স্ত্রীকে দিয়ে আসবা, আর এই সঙ্গে তোমাকে আমি 500 টাকা দিলাম, সাথে আরো 50 টাকা দেয়, উনি টোটাল তাকে 550 টাকা দেয় বকশিস, আর বলে যে 10,000 টাকা আমার স্ত্রীকে দিয়ে আসবা। তো রহিম যিনি ছিলেন রিক্সাওয়ালা যিনি ছিলেন তো উনি ওনাকে রিক্সা রেখে সেখান থেকে নেমে যান। তো উনি টাকা নিয়ে হাঁটা দেন সে বাসার থেকে। তো উনি বাসায় ঢুকতেই দেখলেন যে 4-5 জন পুরুষ আর কিছু মহিলা সেখানে সেই বাসার উঠানে দাঁড়ানো। তো উনি গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন যে এখানে এই খলিল ভাইয়ের স্ত্রীকে এরকম খলিল ভাইয়ের স্ত্রীকে। তো তখন খলিল ভাই যে বড় ভাই ছিলেন উনি বলতেছেন যে কেন কি সমস্যা। তখন উনি বলতেছে যে এরকম খলিল ভাই আমাকে 10,000 টাকা দিয়ে পাঠাইছেন ওনার স্ত্রীকে দেওয়ার জন্য। তখন খলিল ভাই যে বড় ভাই ছিল উনি খুব অবাক হয়ে তার দিকে তাকায় যে কি বলতেছে এইসব। তখন সে রিক্সাওয়ালা বলে যে উনি আমার ওনাকে আমি রিক্সা করে নিয়ে আসছি, উনি বাইরেই রিক্সা বসে আছেন এবং উনি 10,000 টাকা দিয়ে বলছেন যে ওনার স্ত্রীকে দিতে। তখন উনি আর ওনার আশেপাশে আরো কয়েকজন লোক তাকে বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি। তখন উনি জিজ্ঞেস করে যে কেন। তখন ওনাকে ওরা মানে সেখান থেকে নিয়ে গিয়ে উঠানের পাশে নিয়ে দেখায় যে আপনাকে খলিল ভাই কিভাবে টাকা দিবে, কারণ খলিল ভাই তো আজকে সকালে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা শোনার পর সে যখন সে লাশের সামনে যায় তো সে যখন লাশটা দেখলো তো সে লাশ দেখে মানে সেখানে সেন্সলেস হয়ে যায়, এবং তার যখন সেন্স ফিরে তখন সে দেখে যে পুরো বাসা ভর্তি মানুষজন এবং সবাই তাকে মানে কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করতে থাকে যে আসলে কি ঘটনা হয়েছে। তখন সে সবাইকে বলে যে এরকম আমি ওনাকে রিক্সা করে নিয়ে আসি রিক্সা জমা দিতে যাওয়ার সময়, তো আসার পর উনি আমাকে বলে যে এই 10,000 টাকা আমার স্ত্রীকে দিয়ে দিবা আর এই 550 টাকা তোমার বকশিস। তো উনি যখন লাশের চেহারাটা দেখে উনি সেন্স ফিরে পর বলেন যে লাশের চেহারাটা যেরকম ছিল ওনার প্যাসেঞ্জারের চেহারাটা ঠিক হুবহু ওই রকমই ছিল, এবং পরে আসল ভাই উনি ওনাকে যে 550 টাকা বকশিস দেওয়া হয় উনি সেটা পর্যন্ত সেই খলিল সাহেবের স্ত্রীকে দিয়ে আসেন। এবং এই ঘটনাটা প্রায় ওই জায়গায় সবাই জানে। এবং এরপর উনি যা করেন সেটা হচ্ছে যে উনি গাজীপুর থেকে আমাদের কামরাঙ্গীরচরে চলে আসেন এবং উনি এখনও রিক্সাই চালান, কিন্তু আর ওইদিকে আর ওনার আর যাওয়া হয়নি। তো এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও একটা ছোট্ট বিরতিতে আছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। এখনই আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Comes alive with Gramophone.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত ফান। আমি রাস্তারাতির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমার মনে হয় যে আরো একটা ঘটনা পড়েছিল, আমি জানি না যে ঘটনাটা আগে কখনো পড়েছি কিনা, কারণ অনেকগুলো ঘটনা জমে গেছে, একটা একটা করে ঘটনাগুলো শেষ করতে চাই এবং এই ঘটনাটা এই জন্যই পড়তে হচ্ছে। আর যদি পড়েও থাকি তাহলে আমাকে মাফ করবেন, বাট এই ঘটনাটা অনেক অন্যরকম এবং এটাও এসছে দেশের বাইরে থেকে। সো যারা দেশের বাইরে থেকে কষ্ট করে আমাদেরকে শোনেন এবং এত ব্যস্ততার মাঝে, দেশের বাইরে প্রত্যেকটা মানুষকে প্রচুর ব্যস্ত থাকতে হয় আমরা জানি, তারপরেও শোনেন এবং এত কষ্ট করে ঘটনা অনেকে আবার বাংলায় লিখে পাঠান, আমার খুব ভালো লাগে। দেশের বাইরে থেকে যখন আমি দেখেছি কেউ বাংলায় লিখছেন আমার খুব ভালো লাগে, এবং সেরকম অনেকের আমরা ইমেইলই পাই। তো আপনাদের অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে, প্রবাস জীবনে এত ব্যস্ততার মাঝেও আপনারা লিখে পাঠান আমাদেরকে এবং সেই ঘটনাগুলো আমাদেরকে পড়ার সুযোগ দেন, সবাইকে জানানোর সুযোগ দেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমাদেরকে পাঠিয়েছেন এরকমই একজন, আরও একজন আমাদের লিসেনার একটা ঘটনা পাঠিয়েছেন এবং আমি সেই ঘটনাটা এখন পড়ে শোনাচ্ছি তার মতো করে। ডিয়ার রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমি আশরাফুল, ইউএইতে থাকি, একটা মল ম্যানেজমেন্ট অফিসে কাজ করি। আমি ভূত এফএমের একজন বড় ফ্যান বলবো না, এটা বলতে পারি যে একটা এপিসোডও আমি দুইবার শুনে থাকি, দুইবার করে শুনে থাকি, অর্থাৎ এপিসোড বিভিন্ন এপিসোড তিনি দুইবার করে শুনে থাকেন। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার সাথে ঘটে যাওয়া দুবছর আগের ঘটনা, বলি বলি করে বলা হয় না। আমি জানি আমার এই ঘটনাটা বিশ্বাসযোগ্য না, তবুও আমি এই ঘটনার একমাত্র সাক্ষী। আমি তখন একজন রাজনীতিবিদ হওয়ার কারণে মাঝে মাঝে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। এরকম একদিন দলীয় মিটিংয়ে একটা জরুরি কাজে আমি ওই দিন 12টার গাড়িতে উত্তরবঙ্গ যাবার জন্য রওনা হতে হয় আমাকে। আমি সবসময় একটা মানে নির্দিষ্ট পরিবহনের নাম লিখেছি, আমি সেটা বললাম না, সেই পরিবহনটিতে যাতায়াত করতাম এবং ঢাকার বাইরে কোথাও গেলে। তো রাজশাহী যাবার আগে যমুনা সেতুর পাড়ে, জায়গাটার নাম বলতে চাচ্ছি না, একটা অনেক বড় ফাঁকা রোড আছে যার চারপাশে শুধু খালি জায়গা। ঠিক ওই সময়টায় কে যেন আমাকে কল দিয়ে বলল, ভাই সামনে দলীয় ঝামেলা হতে পারে, ভালো হয় যে কোনো এক জায়গায় নেমে পড়ে সকালে ঢাকা ব্যাক করেন। তো আমি আর বেশি কিছু ভাবলাম না, হয়তো দলের কোনো ছোট ভাই হতে পারে, তা না হলে আমি এসেছি এটা জানলো কেমন করে। তো আমি আর ড্রাইভারকে কিছু বললাম না, শুধু বললাম যে মামা আমাকে দলের কোনো একটা ছোট ভাই, আচ্ছা আমাকে সামনে একটা জায়গায় নামিয়ে দাও। আর আমি একজন রাজনীতিবিদ হওয়ার কারণে তারা অনেককেই আমাকে চিনত, তাই কোনো অজুহাত না দেখিয়ে বলল যে সামনে একটা, মামা সামনে একটু আলো দেখা যায় ওই জায়গাটা নামিয়ে দেই। আমি বললাম ওকে, আমি আমাদের আচ্ছা আর আমাদের তো জিন ভূতের কথা ভাবার সময় নেই, ভাবলাম জান বাঁচানো ফরজ। তো আশেপাশে কিছু দেখতে পেলাম না, শুধু একটাই বাড়ি ছাড়া। আমি একজন চেইন স্মোকার, তাই সব সময় স্মোক করতে হয় আমাকে। তো একটা সিগারেট জ্বালিয়ে ওই সিগারেটটার দিকে, ওই বাড়িটার দিকে হাঁটা শুরু করলাম এবং ওই বাড়িটার সামনে যেতে একজন মহিলা আমাকে এসে বললেন যে আপনি ঢাকা থেকে এসেছেন নাকি। আমি খুব সন্দেহ হলো যে ওই মহিলার কথা শুনে যে এত রাতে এখানে সে কি করছে এই মহিলা। ভাবলাম যে যা কিছু আছে সব কিছুই কি হারাবো নাকি। যাই হোক, এসে যখন পড়েছি তখন দেখা যাক কি করা যায়। তা আমি বেশি কথা না বলে বাড়িয়ে বললাম যে আমি বললাম যে জি হ্যাঁ, কারণ এই রাতের বেলা একটু ম্যানেজ করে নিতে হবে, নইলে বিপদ। তো ওই মহিলা তার দুই ছেলে এবং এক মেয়েকে ডাকলো এবং বলল যে বাসায় মেহমান এসছে মামা, তোদের মামা। আমি তো ভাবলাম যে গ্রামের মানুষ তাই এই রকম মানে এত সহজে আপন করে নিয়েছে, ইটস ওকে। তারপর ছেলে তার বড় ছেলেটা, তার বয়স হবে 14 কি 15 এবং ছোট ছেলে তার বয়স হবে 10 কি 12, মেয়েটার বয়স 6 কি 7। বলে রাখা ভালো যে আমি যখন বাস থেকে নামছিলাম তখন রাত 3:30 কি 4:45 হবে। তারা আমাকে যথেষ্ট সমাদর করতে লাগলো, যেমন মনে হলো যে আমি ওদের আসল মামা। তারা আমার জন্য মুরগি জবাই করলো, কিন্তু অবাক করা বিষয় লাগলো যে আমার কাছে যেটা সেটা হচ্ছে সবকিছুই রেডি করা হচ্ছিল, মনে হচ্ছে যেন আমারই অপেক্ষায় ছিল সবকিছু। সবকিছু মিলিয়ে যেন 20 মিনিটের মাঝে খাবার দাবার সবকিছু রেডি। এবার খাবার খেলাম শুধু আমি শুধু আমি একাই। তারা খেল না, বলল যে রাতে তারা খেয়েছে। আর খাবারগুলো এত সুস্বাদু ছিল যে সাধারণত এরকম খাবার পাওয়া যায় না। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি কিছু বলতে পারলাম না তাদের এত আবেগ দেখে। বাট আসল ঘটনা যখন ঘটলো ভাবলাম ভোর তো হয়েই আসলো, এবার ঢাকা ব্যাক করা যাক। তো তাদের কাছ থেকে বিদায় নিলাম এবং তারা আমাকে আবার আসার নিমন্ত্রণ করলো। মনে মনে ভাবলাম যাক বাঁচা গেল, সব ঠিকঠাক আছে। আমি যে কোনো যানবাহনের আশায় ছিলাম এবং তো কোনো কিছু না দেখতে পেয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে গাড়ির কি ব্যবস্থা। তো তিনি বলল যে এখান থেকে ভটভটি ছাড়া কোনো লোকাল কোনো কিছু পাওয়া যায় না এবং এই জায়গাটা কোনো কিছু পাওয়া যায় না। তো আবার ভটভটি ছিল মিশিন চালিত এক ধরনের গাড়ি এবং সেই ভটভটির জন্য অপেক্ষা। অনেকক্ষণ পরে একটা বুড়ো যে লোক, সে হচ্ছে ভটভটি নিয়ে আসলো এবং বলল যে এইখানে কি, এখানে আমি কি করি, এটা তিনি জিজ্ঞেস করলেন এবং রীতিমতো প্রশ্ন করার মতো করে তিনি জিজ্ঞেস করলেন খুব বিস্ময় নিয়ে। আমি ভাবলাম যে ঢাকা থেকে এসেছি তো মনে হয় এই জন্য একটু অবাক হচ্ছে, বাট ব্যাপারটা তা না। সে আমাকে আবার যখন বলল যে এই খালি মন্দির, এই কালী মন্দিরে এত রাত্রে আপনি করেনটা কি, আমি একটু হেসে বললাম যে মামু এটা মন্দির না, এটা মন্দির না, এটা বাসা। সে বলে পিছনে তাকিয়ে দেখেন যে এটা মন্দির নাকি বাসা। তো আমি তাকিয়ে আমি দেখলাম এবং তাকালাম এবং দেখলাম সত্যিই তাই। আমি তো সম্পূর্ণ অবাক, তাহলে ওই মহিলাটা গেল কোথায় এবং বাচ্চা সহ যে মহিলাটি ছিল, আর এইখানে তো কোনো আলো, কোনো আলোই নেই। তো আমি এতক্ষণ কাদের সাথে ছিলাম, কি খেলাম, আমার ব্যাপারটা মোটেও ভালো লাগছিল না। আর আমি ভাবছিলাম যে ভোর বুঝি হয়ে আসলো। ঠিক তখন আমি ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 3:30। আমার আবার মোবাইল আমার যে মোবাইল যে ফোনটা আসছিল আমি চেক করি ওই সময় এবং আমি আমার কল লগে যে সেই দেখি যে সেখানে কোনো রেকর্ডই নাই। তখন আমি এইগুলো ভাবতে ভাবতে ঠিক সামনে যখন তাকাই তখন দেখি কোনো ভটভটি বা কোনো মানুষ সে মানে সেরকম কোনো কিছুই নাই। আমি বুঝে ওঠার আগেই আমার বজ্রে যেন মানে ফ্রিজ হয়ে গেল আর আমি আমার চোখ বন্ধ করে সুরা পড়তে থাকলাম। তখন আমার মনে হচ্ছিল যেন আমি ওই মহিলা আমার পাশে দাঁড়িয়ে তার বাচ্চাদের সাথে কি যেন বিড়বিড় করে বলছে। আমি ভাবলাম এইবার আমাকে দৌড় দিতে হবে, নইলে আমি শেষ। যেই চোখটা খুললাম তখন দেখি আমি হসপিটালে, আমার পাশে আমার সেই সব রাজনীতি যারা করে একসাথে তারা সেই সমস্ত বন্ধুরা। আমি জানতে চাইলে তারা আমাকে বলল যে তারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং ওই মন্দিরের সামনে হাত পা বেঁধে ফেলে রেখে যায়। বাট আমি এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করতে পারিনি, কারণ কেউ কাউকে বললে হয়তোবা ক্যারিয়ারের প্রবলেম হতে পারে। আর আমি আগেই তো বলেছি যে এটা বিশ্বাস করার মতো না। এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। যাই হোক, এই ছিল ঘটনা এবং তিনি পাঠিয়েছেন দুবাই UAE থেকে এই ঘটনাটি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমরা কিছু SMS পড়ব এবং SMS পড়ে আবারও ঘটনা যাব। এনাম আমাদেরকে SMS করেছেন বংশাল থেকে এবং আমাদেরকে জসিম গাজীপুর থেকে SMS করেছেন, নাসির হামিম আলমগীর মিরপুর 14 থেকে আমাদের SMS করেছেন, কিছু উই লাভ ভূতফেন হাসান আলী খান আমাদের SMS করেছেন, SMS করেছেন রাব্বানি জুলাইন মার্কেট থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন মিষ্টি শাহবাগ থেকে SMS পাঠিয়েছেন এবং তিনি বলছেন ভূত আসাম তার কাছে অনেক মানে ইন্টারেস্টিং লাগে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন রতন খুলনা তুতপাড়া থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিয়াম জাকির সুমি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও পুন্নি চট্টগ্রাম থেকে, এছাড়াও সজীব কুমিল্লা থেকে আমাদের SMS করেছেন, মাহাথির আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মোফাজ্জল হোসাইন, মনির রঙ্গন আমাদের SMS করেছেন নিকুঞ্জ খিলখের থেকে, আখির সাজিদ আমাদের SMS করেছেন, SMS করেছেন জাবেদ এবং আমাদেরকে। এছাড়াও SMS করেছেন জসিম আমাদেরকে, SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা মিল্টন এবং শশী খুলনা থেকে, আচ্ছা আমি SMSটা মনে হয় এর আগেও পেয়েছি, আমাদেরকে আশিস উত্তর চট্টগ্রাম থেকে SMS করেছেন, ইমু রাখি আমাদের SMS করেছেন কামরাঙ্গীর চর থেকে, ফকিরুল ইসলাম আমাদের SMS করেছেন, এ কে অনিক আমাদের SMS করেছেন, SMS করেছেন তানভীর, স্বপ্ন আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, আমির শাহিন ভূঁইয়া আমাদের SMS করেছেন, SI সোহেল চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম ময়মনসিংহ থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন ইমু পাখি কামরাঙ্গি চর থেকে। আরো অনেকে এসএমএস করেছেন, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আছে, গিয়ে টাইপ করুন 40FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমাদেরকে আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে অবশ্যই আমাদেরকে সেই ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি এখানে এসে ঘটনাটা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাবো। আর যারা আমাদের সাথে ফেসবুকে বিভিন্ন পোস্ট পাঠাতে চান আমাদের পেজে, তাদেরকে আমি ফেসবুকের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio40। ঘড়িতে সময় রাতে একটা শুনছেন সব সময় রেডিও 40 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আবারও ঘটনায় এবং প্রচুর প্রশংসা পাচ্ছি ঘটনার এবং মিউজিকের। তো যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের ঘটনাগুলো জনপ্রিয় হয়ে উঠছে এটা যেমন আপনাদের ভালো লাগার কারণ, আমাদেরও আরও বেশি ভালো লাগার কারণ। দেখা যাক, আপনাদের সাথে আমরা যেতে চাই আরও অনেক বহুদূর, আপনাদের সহযোগিতা সবসময় চাই, অতীতে ছিল এবং এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আশা করা যায়। যাই হোক, আমি আপনারও আপনাকে একটু বলি ভাইয়া, আপনার নামটা বলে আপনার ঘটনা বলেন, যে আমাদের এখানে দেখা যায় না যেহেতু টিভির মতো বারবার নাম বলতে হয়।
হ্যালো ডিয়ার লিসনার্স, আমি হাসান মোর্শেদ মিরপুর শেরপুর থেকে।
জি,
তো অ্যাট ফার্স্ট রাসেল ভাইকে থ্যাংক জানাচ্ছি যে সেকেন্ড টাইম আমাকে আরকি স্কোপ করে দেওয়ার জন্য। আমি আমার এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের একটা একটা রহস্যজনক ঘটনা।
আমি একটু বলে দিই যে হাসান ভাই হচ্ছে যিনি প্রথমে আমাদের সাথে প্রথম স্টোরিটা শেয়ার করেছেন, এটা তার দ্বিতীয় ঘটনা। ওকে,
তো এই ঘটনাটা হচ্ছে 1984 ঘটনা। তখন আমি ক্লাস 4 পড়ি, আমরা তখন থাকতাম শেওড়াপাড়া এবং এখনো থাকি, বাট ওই বাড়িতে থাকি না। তো আমাদের শেওড়াপাড়াটা তখন খুব বেশি একটা ঘন বসতি ছিল না, বাড়িঘর খুব কম ছিল। তো আমাদের যে বাড়িটা ছিল যেখানে, তো বাড়িটা ছিল একতলা। তো বাড়ির উত্তর দিকে আর একটা বাড়ি ছিল একতলা, তো এর পিছন দিকটা একদম খালি ছিল। এটাকে বলা যেতে পারে চক, যেটাকে বেসিক্যালি বলা হয় চক, বা ওদিকে একটু দূরে কিছু লোকজন ধানে চাষ টাস করতো, একদম এটা হচ্ছে এয়ারপোর্টের পিছন দিকে সাইডটা।
আচ্ছা, পুরনো এয়ারপোর্ট।
হ্যাঁ রাইট, পুরনো এয়ারপোর্টের পিছন দিকে সাইডটা। তো আমি ছোটবেলাতে খুব দুষ্ট ছিলাম, মানে দুপুরবেলা আমাকে কখনো আমার আব্বু আম্মু ঘুমাতে নিতে পারতো না, দুপুর হলেই আমি আসলে ঘরের মধ্যে এটা এটা করতাম, এই সেই করতাম। বাট একদিন খুব তখন খুব গরম ছিল, খুব গরম দিন, আমার আব্বু আম্মু ঘুমিয়ে পড়েছে। তো দুপুরবেলা আমি সাদে চলে যাই, এবং আমাদের যে সাদটা তার উত্তর দিকে ছিল একটা ডালিম গাছ। তো আমাদের সাদটা ছিল, আমাদের বাড়িটা ছিল একতলা, তো এই বাড়িটা সাদে চারদিকটা ছিল একটা রেলিং ছিল, এটা আপনার পাইপ দিয়ে করা রেলিংটা, পুরনো বাড়ি তো সেই জন্য। তো আমাদের রেলিং দিয়ে আবার সানসেটেও নামা যায়। তো আমি তখন সাদে গিয়ে রেলিং এর উপরে উঠে সানসেটে নেমেছি। নামার আমার একটা টার্গেট ছিল যে ওই আমাদের সানসেট সাথে লাগানো একটা ডালিম গাছ ছিল, এবং সেই গাছে অনেক ডালিম টালিম হতো এবং ডালিমগুলো খুব ভালো ছিল। তো আমি দুপুরবেলা মেবি তখন টাইম 2:30 বাজে, তো আমি করলাম কি ওই সানসেটে নেমে তো ডালিম গাছে উঠে পড়লাম। উঠার পর আমি দেখলাম যে একটা ডালিম দেখা যাচ্ছে খুব বড় পাকা, আমি টার্গেট করলাম ওইটাকে পারবো। কিন্তু যখন আমি একটু উপরে উঠে গিয়েছি তখন দেখলাম যে খুব ছোট একটা সাদা কাপড় ওই ডালিমটা একটু উপরে ছিল, একটু উপরে ছিল। তো আমি আস্তে আস্তে উপরে উঠে যখন ডালিমটা ধরতে যাব, ওই সাদা কাপড়টা ঠিক ওই ডালিমটার কাছে এসে ডালিমটাকে পেঁচিয়ে ধরল। তো আমি করলাম কি সাথে সাথেই ডালিমটার মধ্যে হাত দিলাম, কাপড়টা সহ হাত দেওয়ার পর আমার সমস্ত মানে কি বলবো এটাকে, মানে আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, এবং আমার এরপরে কোনো সেন্স নাই। তো এর 3-4 ঘন্টা পর আমি আমার আবিষ্কার করলাম যে আমি আমাদের বাড়ির বিছানার মধ্যে শুয়ে আছি। আমি মানে দেখলাম যে আমার আম্মু এবং আমাদের এখানকার যারা দুই একজন লোক ছিল উপরে আপনার পাশের ফ্ল্যাটে, তারাও আসছে, এসে বলে যে আমি বললাম যে আম্মু আমি এখানে কেন, তো বললো যে তুমি সাদের মধ্যে সেন্সলেস হয়ে পড়েছিলাম। তখন আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো, আমি আম্মুকে বললাম আম্মু আমি তো ডালিম পাড়তে গিয়েছি, আমি তো সাদের মধ্যে তো পড়ে থাকার তো এখানে কোনো কথা আসছে না। তো আমার কাছে সবচেয়ে বেশি ঘটনাটা রহস্যজনক মনে হয়েছে এই কারণে যে আমি যখন ডালিম পাড়তে গিয়েছি, আমি যদি ওখান থেকে পড়ে যাই তাহলে আমার সাথে সাথে নিচে পড়ে যাওয়ার কথা, রাসেল ভাই ওখানে নিচে পড়ে যাওয়ার কথা, এবং নিচের আমাদের বাড়ির চারদিকটা একটা ওয়াল ছিল এবং ডালিম গাছটা ওয়ালের ভিতরের দিকে ছিল, এবং আমি যদি ডালিম গাছ থেকে নিচে পড়ে যাই, এবং নিচে কিন্তু একটা ড্রেনের মতো ছিল এবং ড্রেনের পাশ দিয়ে একটু জঙ্গল টাঙ্গল ছিল, তখন কিন্তু আমরা এর আগে বেশ কয়েকবার ওখানে অনেক সাপ টাপ মেরেছি, তো আমার ওখানে পড়ে যাওয়ার কথা, ওখানে যদি পড়ে যায় তাহলে আমার মাথাটা তো ফেটে যাবে, কাজ ভাঙা টাঙ্গা আমার শরীরে ঢুকে যাবে, এবং তা না হয়ে আমি কিভাবে মানে সাদের মধ্যে সেন্সলেস হয়ে পড়েছিলাম এই রহস্যটা আমি আসলে এখনো বুঝতে পারি না। এটা আমার লাইফের এখনো আমি মাঝে মধ্যে যখন একা থাকি বা অনেকের সাথে আমি ব্যাপারটা শেয়ার করেছি, তো আমি আসলে এই রহস্যটা এখনো বের করতে পারি না। এটা কি করে হলো? আমি তো ডালিম পাড়তে গেছি, আমার নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমি কি করে সাদের মধ্যে সেন্সলেস হয়ে পড়েছিলাম এটা এখনো আমি বুঝতে পারছি না।
আপনি আপনি আরেকটা জিনিস আমাকে বাইরে বলছিলেন যে আপনার কিছু হবি আছে, যেমন মাছ ধরা, যেমন হচ্ছে এই সমস্ত ব্যাপার নিয়ে ইয়ে করা। আপনি ঈশ্বরদীতে একটা ঘটনা বলছিলেন বোধ হয়, ঈশ্বরদীতে কোথায় জানো?
হ্যাঁ, ঈশ্বরদীতে
কি হয়েছে, মানে যে কি হয়েছিল জিনিসটা?
একবার হয়েছিল কি, ঈশ্বরদীতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তো ওটা হচ্ছে আমার মাদার ইন ল এরিয়া, তো ওখানে আমি ঘুরতে যাওয়ার পর আমার আবার হচ্ছে কি, আমি একটু সন্ধ্যার পরে ওখানে কিন্তু ঈশ্বরদীতে খুব একটা রিসর্ট হচ্ছে চলে না, ওখানে ভ্যান সবগুলো ভ্যান, তো আমি ওখানকার কিছু ছেলেকেটে জোগাড় করলাম যারা হচ্ছে ওই আমার ব্রাদার ইন ল পরিচিত, ওদেরকে নিয়ে আমি ভাবলাম যে একটু ভিতরে দিয়ে ঘুরবো, তো ওখানে একটা ভ্যান চালক পেলাম, তো তাকে বললাম যে ভিতরে যাবো আমরা, অনেক ভিতরে যাবো, যত দূর যাওয়া যায়, তোমাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার যা ভাড়া তার ডাবল ডাবল ভাড়া আমি দিব। তো ভ্যান চালকটা বলে হ্যাঁ যাবো, তো আমরা বললাম যে আমরা ভিতরে গিয়ে তোমাকে ছেড়ে দিব, কিন্তু ভ্যান চালক বলে না তাহলে আমি যাবো না। আমি বললাম কেন তুমি যাবো না, তোমাকে তো ভাড়া তো বাড়িয়ে দিচ্ছি। না, ভ্যান চালক বলছে না আমি যাবো না এই কারণে যে আমি একা আসতে পারবো না। আমি তো তাহলে তোমার সমস্যা কোথায়? সে কোনো কথাই বলছে না যে আমার সমস্যা কোথায়, আমি যাব না, আমি যেতে পারি যদি আপনার ওখানে থাকেন, আমি ওখানে স্টে করবো, তারপর আপনাদের সাথে আমি চলে আসবো, আমার ভাড়া ডাবল দিতে হবে না, বাট আমি চলে আসবো। তো যাই হোক, আমরা অ্যাগ্রি করলাম, তো যেতে যেতে আমরা ওই একদম অনেক ভিতরে চলে গিয়েছে, অনেক ভিতরে প্রায় এক ঘন্টার মতো ওই লোকটা ভ্যান চালিয়ে ভিতরে নিয়ে গিয়েছে আমাদের। তো আমরা ওখানে একটা দোকানে গিয়ে বসলাম, ছোট্ট দোকান, ওখানে চাটা বিক্রি করে বিস্কুট, তো আমরা ওখানে বসে চাটা খেলাম, বিস্কুট কিছু খেলাম, খেতে খেতে ওই ভ্যান চালকের সাথে আমি খুব ভাবে একটু গল্প করলাম, কি ভাই তোমার সমস্যা কোথায়, তুমি একা যেতে চাও না, তোমার কারণটা কি? তখন সে প্রথম প্রথম মানে কিছু বলতে চাচ্ছে না, তো তাকে খুব রিকোয়েস্ট করতে সে বললো যে ভাই আমি আগে একটা জায়গার নাম হলো চলনবিল, সে ওখানে মাস্টার ধরতো, সে বেসিক্যালি জেলে, তো সে যেটা বললো যে সে যখন মাছ ধরতে মানে একদিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টির সময় সে মাছ ধরতে যায় এবং সেই সময় বলে ভালো মাছ পাওয়া যায়, সে যেটা আমাকে বললো, সে মাছ ধরতে গিয়েছে, যার পর সে দেখে কি ওখানে খুব বেশি একটা লোক নেয় মাছ ধরার জন্য, তো তার সাথে আর একটা লোক ছিল, তো সে যখন মাছ ধরছে প্রচুর পরিমাণ সেদিন সে মাছ পেয়েছে, তার পাতিল পাতিল একদম ভরে গিয়েছে, তো হঠাৎ সে লক্ষ্য করলো কি পানির ভিতর থেকে দুটা মানে মানুষের মতো উঠে আসছে, কালো রঙের শরীরের মধ্যে মানুষের মাছের উপরে যে একটা এটা কি বলে
আশ, হ্যাঁ
ওগুলো শরীরের মধ্যে আসে
আসতে যেটা
রাইট রাইট, এবং তার হাতগুলো হচ্ছে মাছের কাটার মতো লম্বা লম্বা হাতগুলো, মাছের যে লেজ বা ই থাকে যেটাকে বলে পাখা নাকি বলে ওগুলোর মতো তার হাতগুলো, সে দুইটা আসে, সে হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে দুইটা এসে, কোনো তারা সাউন্ড নেই, তারা শুধু ওই পাতিলের দিকে হাত দিচ্ছে ও দুইটা। তখন ওই লোকটা তো মানে বুঝতে পারলো, বললো যে আমি তখন লোকটা বললো যে আমি আসলে এটা বুঝতে পারলাম যে এটা কি হতে পারে, তা আমি করলাম কি বইটাটা দিয়ে ওর ঠিক মাথার মধ্যে একটা বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার সাথে সাথে একটা ডুবে গেল, ডুবে যাওয়ার সাথে সাথে আরেকটা করলো কি ওই পাতিলটাকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে যেটাকে আমি মাথার মধ্যে বাড়ি দিয়েছিলাম সেটা আমার পিছন দিকে উঠে আমার ঠিক পিছন দিকে একটা আঁচড় দিয়ে গেল, আঁচড় দিয়ে গেল, আমি এবং আমার সাথে যে লোকটা ছিল তাকে পানিতে ফেলে দিয়েছে, এবং আমাদের নৌকা উল্টে যাওয়ার মতো অবস্থা, তারা মাছের পাতিলটা সব মাছ নিয়ে গিয়েছে, বাট এরপর আমাদের আর কোনো ক্ষতি করেনি। এই ভয়টা পাওয়ার পরে আমি আর কখনো ওই লোকটা বলি যে আমি আর কখনো ওই মাছ ধরতে যাইনি এবং আমি মাছ ধরা ছেড়ে দিয়েছি, আমি আমার লাইফে যে ভয়টা পেয়েছি এটা আসলে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমাকে মাছ ধরতে নিষেধ করেছে, সেদিন আমাকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ও লোকটা বললো এরপর তো আমি ওখানে যাই না, আমি এখানে এসে এখন এই ভ্যান চালাই, এভাবেই আমি চলছি।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরও একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির সাথে সাথে আমরা একটা ঘটনাও শুনবো, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, সম্ভবত ইউএসএ থেকে, রাইট? আচ্ছা, তিনি হচ্ছেন শারমিন এবং শারমিন পাঠিয়েছেন আমাদেরকে ইউএসএ থেকে, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আমরা একটা ছোট বিরতিতে যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। এবং আমরা যাবার আগে আরও একবার জানি আমাদের এস এম এস করতে হলে আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে ভূত এফ এম @ফুর্তি ডট এফ এম এ অ্যাড্রেসে ইমেল করুন। আমাদেরকে ফেসবুকে কমিউনিকেট করতে চাইলে www.facebook.com/radiofurti এইখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। একটা ছোট বিরতি আছে, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসছি নতুন অতিথি নিয়ে।
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছি। আমি আমার ঘটনায় চলে আসছি। ঘটনাটা অ্যাকচুয়ালি 1956 এর দিকের ঘটনা। আমার দাদি তখন খুব ছোট ছিলেন, প্রায় 14-15 বছর বয়স। তো আমার দাদি আমাকে বললেন যে ওনারা সে সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে উনি চাচাতো ভাই বোন সবার সাথে একসাথে খেলাধুলা করতেন, বড় হয়েছিলেন ওইভাবেই। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি ওনার চাচাতো ভাইকে নিয়ে। ওনার একজন চাচাতো ভাই ছিল যিনি কিনা নতুন বিয়ে করেন, এবং ওনার ওয়াইফ যে ছিলেন তাকে নিয়ে এই ঘটনাটা। তো দাদি যেভাবে বলছিলেন আমি সেভাবেই বললাম আপনাদেরকে। আমার দাদি তখন খুব ছোট, বয়স তারও কি 14। তো ওই সময় ওনার চাচাতো ভাই যে বিয়ে করেন নতুন বউ, ওনার বউ বাসায় আসার এক দুই মাস ঠিকই ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। তারপরে যেটা হয়, ওনার ওয়াইফ হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যান। ভর দুপুর বেলায় রাতের বেলায় ওনাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যেত না। তারপরে অনেক সময় দেখা যেত যে উনি অনেক দুপুর বেলা লাইক 12টা-1টার থেকে পুকুর পাড়ি দিয়ে কাঁচা মাছ নিচে দিয়ে খেতেন। তারপরে সন্ধ্যার সময় যেটা ঘটত, যে বাসায় যেগুলো রান্না হতো, আমাদের বাসায় মনে করেন 20-25 জন লোকের খাওয়া দাওয়া রান্না করা হতো। তো অনেক সময় উনি একে সবার খাবার খেয়ে ফেলতেন। তো এরকম করে প্রায় 15-20 পার হয়ে যায়। তো একদিন রাতে হঠাৎ করে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বাসার অনেকটা সামনে একটা শ্মশান ঘাট ছিল। সেই শ্মশান ঘাটের একটা বিশাল গাছ ছিল, শিমু গাছ, ওখানে ওনাকে পাওয়া যায়। তো এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে গেল বাসার সবাই, যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তো ঘরের যে মুরব্বী ছিলেন আমার দাদি বড় চাচা, তো উনি বললেন যে ওনাকে কোনো হুজুর টুজুর দেখানো হোক। তো হুজুরের কাছে যখন নিয়ে গেল, হুজুর বলল যে আসলে এভাবে কাজ হবে না, আমার দ্বারা এটা সম্ভব না। ওনাকে একটা খুব বাজে জিন মানে বশ করার চেষ্টা করতেছে, হয়তো বা আরো কিছুদিন গেলে ওনাকে মেরে ফেলবে। তো যাই হোক, অনেক কিছুর পরেও যখন হুজুর পারলো না, তখন হুজুর বললেন যে দেখেন এইখানে একজন লোক থাকে, কবরস্থান আছে একটা, সেটা কবরস্থানের নাম বললেন উনি, ঠিক আমার দাদি সেটা মনে নেই কোন কবরস্থানের নাম বলা হয়েছিল। তো কবরস্থানের নাম যখন বললেন যে উনি ওই লোকটা কবরস্থানে থাকেন এবং সেখানে আপনাদের যেতে হবে রাত 2-3 দিকে, সে সময় উনি ওই জায়গায় থাকেন, তখন উনি আত্মাদের সাথে কথা বলেন বা সামথিং লাইক দ্যাট কিছু একটা বললেন। তো ঠিক সেই মোতাবেক আমার দাদির বড় চাচা এবং আমার যে চাচাতো ভাইয়ের ওয়াইফ সমস্যা হচ্ছিল, সেই চাচাতো ভাই দুজন মিলে রাত 2টার দিকে ওই লোকটার সাথে তারা দেখা করতে গেলেন সেই কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পরে যেটা হলো যে ওনাকে সবাই দেখে, মানে তারা দুজন দেখে খুব অবাক হলেন যে একটা লোক দেখতে খুব মানে ছোটখাটো একটা লোক, কালো, উনি কি করতে পারবেন, মানে এটা দেখে তাদের বিশ্বাস হচ্ছিল না। তো যাই হোক, ওই হুজুরের কথা মতো তারা সেই লোকটাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি, সেই কিনা ঠিক না একটা নাম উনি বলেছিলেন। আমার দাদি সেটা মনে নেই। তো যাই হোক, লোকটা বললো যে হ্যাঁ আমি সেই লোক। তো সে বলল যে আপনাদের কি কাজ? তখন আমার দাদি, চাচাতো ভাই এবং সেই চাচা দুজন মিলে তাকে সমস্ত কিছু ডিটেলস বললেন। ডিটেলস বলার পরে উনি বললেন যে অ্যাকচুয়ালি আমার পক্ষে এটা সম্ভব না, আমি করবো না, আমার পক্ষে এটা করা সম্ভব না। তো যাই হোক, তারপরে আমার চাচাদেরকে উনি ফিরিয়ে দিলেন, আমার দাদি চাচাদেরকে, সরি, তাদের চাচাদেরকে যখন ফিরিয়ে দিলেন তখন তারা আবার সেই হুজুরের কাছে গেল যে উনি বললেন যে এই কাজটা উনি পারবেন না। তো এই করে করে আমার দাদি চাচারা আরো অনেকজনের কাছে গেল, সবাই একই কথা যে আমরা এটা পারবো না। তারপরে তারা আমার দাদির চাচা মানে আরো মুরব্বী যারা ছিলেন তারা মানে এক সময় আশাটা ছেড়েই দিলেন। তারপরে সেই হুজুর যাকে প্রথম দেখানো হয়েছিল তিনি আবার আসলেন বাসায় এবং বললেন যে কেউ যদি পারে সেটা হলে সেই কবরস্থানের লোকটাই পারবে, এছাড়া এটা আর কারো পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমার দাদি চাচা এবং আমার দাদির আরেকজন চাচা দুজন মিলে সেদিন রাতে আবার ওই লোকটার সাথে দেখা করতে যাবেন। দেখা করতে যাওয়ার পরে লোকটা আবারও তাদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমার চাচা এবার বুঝতে পেরেছিলেন যে যদি কেউ কিছু করতে পারে তাহলে ওই লোকটাই করতে পারবে। তার জন্য সে কি করলো, তার পায়ে ধরে অনেকক্ষণ বসেছিল এবং তাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে প্লিজ আপনি এই মেয়েটার যান বাঁচান। তারপরে লোকটা বলল যে অনেক মানে কাকুতি মিনতি করার পরে যখন লোকটা রাজি হলো তখন উনি বলল যে এটা অনেক কঠিন কাজ, তোমাদের দ্বারা সম্ভব না। তখন সে বলল যেভাবেই হোক আমরা এই কাজটা করব, কিন্তু বলল যে এটার জন্য তার হাজবেন্ডকে দরকার, মানে তার যে হাজবেন্ড আছে মেয়েটা সেই হাজবেন্ডকে তার দরকার। তখন আমার দাদি চাচা বলল যে ঠিক আছে আপনি বলেন কি করতে হবে আমরা তাকে নিয়ে আসবো। বললো যে তোমরা কালকে সন্ধ্যার সময় আমার এখানে চলে আসবো, কালকে যা করার করতে হবে, কারণ কালকে পূর্ণিমা রাত এবং যেটা করার সেই রাতেই করতে হবে। তো যাই হোক, আমার দাদির চাচারা সেদিনের মতো বাসায় চলে আসেন এবং তারপরের দিন সন্ধ্যায় তাদেরকে নিয়ে আমি আমার দাদির দুই চাচা এবং তার ছেলে তিনজন মিলে সেই কবরস্থানে আবার যান, যে ওই লোকটার সাথে তারা দেখা করেন। লোকটা আমার দাদির চাচাতো ভাইকে বলতেছিল যে আজকে রাত ঠিক 12টার পরে একটা বড় বড় কুকুরওয়ালা গাড়ি মানে ঘোড়ার গাড়ির মতো আসবে এবং এই রাস্তা দিয়ে যাবে। তোমাকে শুধু এইটুকুই করতে হবে যে ওই গাড়িটা যখন তোমার পাশ কাটিয়ে যাবে তুমি শুধু এই চিঠিটা তার হাতে মানে গাড়িতে ফেলে দিবা। এবং ওই লোকটা একটা চিঠি লিখে দিয়েছিল যেটা অদ্ভুত ভাষায় লেখা ছিল, যেটা আমার দাদির চাচাতো ভাই কিছুই বুঝতে পারে নাই, এবং তাকে এও বলে দিল যে কুকুরগুলা দেখতে এতই ভয়ানক থাকবে যে তুমি প্রচন্ড ভয় পাবা, কিন্তু তোমাকে ভয় পেলে চলবে না, তোমাকে মনে সাহস রাখতে হবে এবং তোমাকে অনেকভাবে তারা ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি একবারের জন্য হলেও ভয় পাও তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। আর যদি তুমি সাহস রেখে কাজটা করতে পারো তাহলে তোমার ওয়াইফ ভালো হয়ে যাবে। তো যে কথা সেই কাজ, আমার দাদির চাচাতো ভাই মনে অনেক সাহস রাখলেন এবং ওই লোকটা তাকে একটা তাবিজ দিয়ে দিয়েছিল যে তো এই তাবিজ তোমার সাথে যতক্ষণ থাকবে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাকে মনে সাহস রাখতে হবে। তো যাই হোক, আমার দাদির চাচাতো ভাই ওই চিঠিটা নিয়ে রাখ 12টায় কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছিল সেখানে গিয়ে দাঁড়ালেন এবং তার 5-10 মিনিট পরে উনি দেখতে পেলেন যে বিশাল বিশাল কুকুর, প্রায় 5টা কুকুর, সামনে 2টা, পিছনে 2টা এবং তার সাইড দিয়ে ডান অথবা বাম সাইড দিয়ে যে কোনো একটা সাইড দিয়ে আরেকটা কুকুর ছিল। তো আমার দাদি চাচাতো ভাই এটা দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং ঘাবড়ে গেলেন, কিন্তু উনি সেটা প্রকাশ করলেন না মনে মনে, উনি ভীষণ ভয় পাচ্ছিলেন। এবং ওই গাড়িটা যত ওনার কাছে আসতেছিল বিভিন্ন রকমের আওয়াজ করতেছিল এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমার দাদি চাচাতো ভাই কোনো রকমই ভয় পাচ্ছিলেন না, বরঞ্চ উনি দাঁড়িয়েছিলেন। তারপরে যখন অনেক কাছাকাছি আসলো গাড়িটা এবং তার পাশ কাটিয়ে গেল তখন সেই চিঠিটা উনি তাদের গাড়ির মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই গাড়িটা চলে গেল, উনাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার পরে হঠাৎ করে গায়েব হয়ে গেল। তারপরে উনি ওই লোকটার কাছে আবার চলে গিয়ে বললেন যে উনি চিঠিটা দিয়ে ফেলছে গাড়ির মধ্যে, তো এখন কি করতে হবে। তখন লোকটা বললো যে আপনারা এখন বাসা চলে যান, আপনি কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনাদের বাড়ির সামনে একটা টিকটিকি পড়ে আছে, শুধু দয়া করে টিকটিকিটা কবর দিয়ে দিবেন, ভালো করে যেভাবে মানুষের কবর দেন ঠিক সেভাবেই টিকটিকির কবরটা দিবেন। তো ওরা সেদিনের মতো বাসা চলে আসলো এবং পরের দিন সকালবেলায় ঠিকই দেখলো যে একটা টিকটিকি ওনাদের ঘরের সামনে পড়ে আছে এবং সেটা মরা। তো ওই লোকটার কথা মতো সেই টিকটিকিটাকে তারা মানুষের মতোই কবর দিল এবং পরে যখন আবার ওই লোকটার কাছে যে জিজ্ঞেস করলো যে আসলে ওই টিকটিকিটা কিসের ছিল, তখন বললো যে আপনারা যে গাড়িতে চিঠিটা দিচ্ছিলেন সেটা হচ্ছে জিনের বাদশাহ এবং আমি ওখানে চিঠিতে লিখেছিলাম যে ওই জিনটা আপনার ওয়াইফকে খুব ডিস্টার্ব করছে, এটা জানিয়ে আমি আপনাদের আপনার হাতে চিঠিটা দিচ্ছিলাম এবং আপনি যখন গাড়িতে চিঠিটা ফেলে দেন তখন রাজা ওটা পড়ে ওর শাস্তি দেন মৃত্যুদণ্ড। তো এরপরে আমার দাদির স্বাস্থ্য হয়েছে, ওয়াইফ ছিল উনি ভালো হয়ে যান, আর কিছু হয়নি এখন পর্যন্ত, কিছু হয়নি। তো উনি কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ তার বিস্তার আশিক করুক, আপনারা তার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আসেন ভাই ছিল আমার ঘটনা, থ্যাংক ইউ, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আপনাদের জন্য ঘটনা শেয়ার করব। সালাম আলাইকুম।
Good FM. Tonight comes alive with Gramophone.
শুনছেন ভূত FM বাংলা বছরের শেষ এপিসোড এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটু আগে একটা অডিও ক্লিপ শুনলাম যেটা ইউএসএ থেকে পাঠিয়েছিলেন শর্মিন, এবং শর্মিনকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে দেশের বাইরে আপনারা যারা থাকেন তারা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে প্রতিটা দিন পার করেন, তারপরেও আমাদের কাছে এই ঘটনাটা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী ঘটনা, এখনও অনেকগুলো ঘটনা বাকি আছে, সো আমাদের সাথে থাকুন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, নতুন আমাদের সাথে জয়েন করেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
হাই লিসনার্স, আমি মেহরাব খান, এসেছি পুরান ঢাকার পোস্তগোলা থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি।
জি প্লিজ।
আমি এখন যে ঘটনাটি বলবো এটি আমার বড় আপুর কাছ থেকে শোনা। আমার বড় আপু ফ্রান্সে প্যারিসে থাকেন, সেখানে ওনার এক বাঙালি কলিগের কাছ থেকে তিনি সেই ঘটনাটি শুনতে পান এবং তার বাঙালি কলিগটির নাম হলো ডলি। ডলি আপু আজ থেকে 12 বছর আগে ইউকের ব্ল্যাকলি ফরেস্টের এর পাশে কোনো এক আবাসিক এলাকা থাকতেন। সেখানে তিনি যে বাড়িতে উঠছেন সেটি ফ্যাবিও ভিলা। সেই ফ্যাবিও ভিলায় এক ইংরেজ দম্পতির সাথে উনি থাকতেন। সেই ইংরেজ দম্পতি ওই বাড়িতে নতুন কিনেছিল, মূলত তারা একসাথে সেই বাড়িতে উঠেছিল। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল। একদিন সন্ধ্যায় ইংরেজ মহিলাটি এবং ডলি আপু তাদের রুমে বসে গল্প করছিল, হঠাৎ করে ওনারা শুনতে পেলেন একটি প্রচণ্ড জোরে শব্দ। যে শব্দটি আমি প্রথমে সে বাড়িটিকে বৃত্তান্ত দিতে চাচ্ছিলাম। সেই বাড়িটিতে 4টি রুম, একটি রুমে ডলি আপু থাকত, একটি রুমে সে ইংরেজ দম্পতি, আরেকটি রুম ডাইনিং স্পেস ছিল, তার সেই রুমটি ক্রস করে যেতে হতো স্টোর রুমে। তো সেই শব্দটি আসছিল স্টোর রুম থেকে এবং দুইজনই অবাক হন এবং দ্রুত স্টোর রুমের দিকে যান। ওনারা সেখানে গিয়ে যা দেখতে পান যে স্টোর রুমের জানালাটি খোলা, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার স্টোর রুমটি আগে থেকেই বন্ধ ছিল এবং এটি খোলার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, ইংরেজ ভদ্রমহিলা সেই জানালাটি বন্ধ করেন এবং উনি ওনার রুমে ফিরে আসেন। দুজন আবার গল্প করতে থাকেন। কিছুক্ষণ পরে ঠিক একই ঘটনা ঘটল, এবার একটু জোরে তারা শব্দটা শুনতে পেলেন। দুজন চমকে গেলেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলেন এবং ওনারা আবার সেই স্টোর রুমে গেলেন। ওনারা গিয়ে যা দেখতে পেলেন যে জানালাটি সেই আগের মতোই খোলা। দুজনই খুব অবাক হলেন এবং ইংরেজ ভদ্রমহিলা ডলি আপুকে বসলো, বলল যে আপনি কি এই রুমে এসেছেন? ডলি আপু বলল যে আমি তো এতক্ষণ আপনার সাথেই ছিলাম, আমি কিভাবে এখানে আসবো, এটা অসম্ভব। যাই হোক, তারা ব্যাপারটা এতটা সিরিয়াস নেয়নি এবং তারা একে অন্য রুমে ফিরে যান, কিন্তু দুজনই কিছুটা ভীত হন এবং কেউ কাউকে প্রকাশ করেননি। এভাবে বেশ কিছুদিন কাটছিল। একদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। ডলি আপু ঘুমাচ্ছিলেন, হঠাৎ তিনি শুনতে পেলেন তার দরজায় কেউ একজন খুব জোরে নক করছে এবং তিনি খাট থেকে উঠে যখন দরজা খুললেন দেখলেন ইংরেজ ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং সে তাকে দলিয়াপুকে বলছে আমার স্ত্রী কি তোমার রুমে এসেছিল দলিয়াপু বলল না তো উনি আমার রুমে আসেননি তারপর লোকটি বলল আমি তাকে পুরো বাড়ি খুঁজেছি কোথাও খুঁজে পাচ্ছি না তারপর তারা দুজন বাড়িতে অনেক খোঁজাখুঁজি করল না পেয়ে তারা একসময় ঘর থেকে বের হলেন এবং বের হয়ে দুজন একই সাথে যে দৃশ্যটি দেখতে পেলেন সবচেয়ে অবাক করার মতো এবং তারা খুব আশ্চর্য হলেন সেই ভদ্রমহিলা আমরা সাধারণত জানি ফ্যাবিও ভিলার যে ফায়ার স্পেসটা থাকে সেখানে চিমনির উপর দিয়ে একটা কার্নিশের মতো হয় ওই বাড়িতে তো ঠিক এরকম একটা কার্নিশ ছিল যে কার্নিশে মহিলাটি বসেছিল আশ্চর্যজনক ব্যাপার সেখানে কোনো মানুষের পক্ষে সহজে ওঠা সম্ভব নয় আর একটি কথা বলতে আমি ভুলে গেছি যে মহিলাটি প্রেগনেন্ট ছিল তো যাই হোক প্রেগনেন্ট একটা মহিলার পক্ষে সেখানে ওঠা কোনো পক্ষে সম্ভব নয় তারপর ওই লোকটি তার ওয়াইফকে অনেক ডাকাডাকি করলেন এবং দলিয়াপুর ডাকলেন কিন্তু মহিলা কোনো সাড়া দিচ্ছিলেন না তারপর বাধ্য হয়ে লোকটি সেখানে উঠলেন অনেক কষ্ট করে এবং যখনই তার ওয়াইফকে স্পর্শ করলেন তখনই তার হুঁশ ফিরল এবং সেও খুব অবাক হলো সে কি করে এখানে আসলো তারপর তারা আবার ঘরে ফিরে যান এর কয়েকদিন পরেই ঠিক একই ঘটনা আবারও ঘটল এবার ইংরেজ ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তারের কাছে গিয়ে তারা যা জানতে পারেন মহিলাটি স্লিপ ওয়াক সমস্যা ভুগছেন এবং এই সমস্যাটি তার আগে থেকেই অথচ ভদ্রলোক জানতেন ইংরেজ ভদ্রলোক জানতেন যে তার ওয়াইফ আগে কখনো এরকম সমস্যা ভুগেননি এবং তিনি কখনো দেখেননি তারপর ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন এবং বলেন যে ওনাকে সবসময় রেস্টে থাকার জন্য এই কিছুদিন পর একদিন জলিয়াপু রাতে তাদের সেই বাড়িটির বাহিরে একটি উঠান ছিল উঠানের মধ্যে দোলনা ছিল সেই দোলনায় বসে কথা বলছিলেন এমন সময় উনি অনুভব করলেন ওনার পিছনে একজন কেউ দাঁড়িয়ে আছে দলিয়াপু পিছনে তাকাতেই দেখলেন সেই ইংরেজ ভদ্রমহিলা দাঁড়িয়ে এবং দলিয়াপু তাকে জিজ্ঞেস করলো আপনার কি কিছু লাগবে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলা দলিয়াপুর গালে প্রচণ্ড জোরে এক চড় বসিয়ে দেন দলিয়াপু এতটা ভয় পান এবং জোরে চিৎকার করে বসেন সাথে সাথে উনি চোখ খুলতে দেখেন সেই ইংরেজ ভদ্রলোক এবং মহিলা রুম থেকে বের হয়ে আসছে আশ্চর্যজনক ব্যাপার মুহূর্তের মধ্যে সেই মহিলা সেখানে কিভাবে গেল এ অসম্ভব দলিয়াপু বুঝতে পারলেন এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে এবং উনি এই ব্যাপারটা তখন কাউকে প্রকাশ করেননি এরপর দিনই দলিয়াপু সেই বাড়িতে ছেড়ে দেন এবং পাশেরই কোনো একটি বাড়িতে উঠেন তারপর কিছুদিন ভালোই যাচ্ছিল এরপরে সেই মহিলার একটি শিশু সন্তান হয় ছেলে বেবি হয় এবং ছেলেটির বয়স যখন মাসখানেক হয় তখন দেখা যাচ্ছে এই মহিলার সাথে যা ঘটছে ঠিক তার বিপরীতটাই তার ছেলের সাথে ঘটছে এখন সেই ছেলেটি শিশু বাচ্চাটি হয়তোবা কখনো কার্নিশের উপরে পাওয়া যাচ্ছে কখনো দোল নাই একদিন মহিলা কিচেনে কাজ করছিলেন তার ছেলে ঘুমাচ্ছিল বেডে এবং কিছুক্ষণ পর মহিলা ফিরে এসে দেখেন তার সন্তানটি নেই তারপর তিনি অনেক খোঁজাখুঁজি করেন পরে ওনার হাজবেন্ডকে জানান দুজন মিলে খোঁজাখুঁজি করে দেখেন একসময় তারা কার্নিশের ওখানে সেই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় পান তারপর তারা বাড়িতে ফিরে আসেন রুমে ফিরে আসেন এবং সেই ভদ্রলোকটি রাত জেগে পাহারা দিতে থাকেন এবং মাঝে মাঝে সেই মহিলাও রাত জেগে থাকেন এমনই একদিন হঠাৎ দুজনই ঘুমিয়ে গেলেন পুরুষ লোকটি উঠে দেখলেন তার সন্তানটি নেই সাথে তিনি তার ওয়াইফকে ডাকালেন এবং দুজন মিলে খোঁজাখুঁজি করে যখন তারা আগে থেকে বুঝতে পারছিলেন যে এমন কিছু ঘটনা ঘটছে তখন সেই কার্নিশের ওখানে গিয়ে তারা তাদের সন্তানটিকে মৃত অবস্থায় পান এবং সেই ভদ্রলোক বুঝতে পারেন যে তার ওয়াইফ মানসিক অসুস্থ হয়তো সেই তার বাচ্চাটিকে খুন করেছে এবং এমন ঘটনাগুলো সেই ঘটাচ্ছে তিনি এজন্য তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেন তার কিছুদিন পর লোকটি একা একাই সে বাড়িতে থাকা শুরু করে মাঝে মাঝে এমন হতো সেই লোকটি শুয়ে আছেন ঘুমাচ্ছেন রাতে মধ্যরাতে সেই স্টোর রুম থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে এবং সে ঘুম থেকে উঠে গিয়ে সেখানে দরজাটা খুলতেই দেখেন এখন আর কোনো কান্নার শব্দ নেই এবং সেখানে কেউই নেই মাঝে মাঝে তিনি রুমে কাজ করেন এবং জানালা দিয়ে বাইরে দেখতে পান সেই দোলনায় কোনো একটি শিশু বাচ্চা দোল খাচ্ছে যে তিনি রুম থেকে বের হয়ে যান তখন সেখানে আর কাউকে দেখতে পান না তারপর রাসেল ভাই এমনটা হয় যে সেই স্থানীয় গভর্নমেন্ট থেকে সে বাড়িটিকে হন্টেড হাউস ঘোষণা করে এবং বাড়িটি সিলগালা করে দেয় এরপর থেকে সে বাড়িতে আর কেউ থাকেনি আশেপাশে যেসব প্রতিবেশী আছে তাদের কাছ থেকে এখনো শোনা যায় যে সেই বাচ্চাটি কখনো বা সেই কান্নিশির উপরে দেখা যাচ্ছে, কখনো বা ধুলনায়।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা পরবর্তী ঘটনায় যাব, হাতে সময় বেশি নাই, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন।
হ্যালো লিসেনার্স, আমি ফরদ হোসেন রনে বলছিলাম, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি।
ওকে, শুনি আপনার ঘটনা।
ঘটনাটি আমার দুঃসম্পর্কে নানার কাছ থেকে শোনা। আমার নানুর বাসা হচ্ছে সন্দীপ, তো ওই নানার কাজ ছিল যে রাতে খেতে যাওয়া, খেতে দেখতে যাওয়া অথবা খেজুর রস চড়ানো। তো এমন একটি রাতের ঘটনা বলছি, তো একদিন নানা গরুর গাড়িতে যেত আর কি খেত দেখতে। তো রাতে যখন অনেকটা পথ গেল, তো যাওয়ার সময় দেখলো যে কতগুলা ধানের গোলা, যেটা ওই সন্দীপের ভাষায় ডুলি বলা হয়, তো সামনে অনেক হাই স্পিডে একের পর এক যাচ্ছে। তো তিনি প্রথম ভয় পেলেন না, ভাবলেন হয়তো বা হ্যালোসিনেশন বা চোখের ভুল ধারণা। তো অনেকক্ষণ যাওয়ার পর দেখলেন, অনেক দূর তাকালেন যে একটা আলোর মিছিল যাচ্ছে এবং মিছিলগুলো অনেকগুলো মানুষ, মানুষের মধ্যে দেখা যাচ্ছে, শেপ দেখা যাচ্ছে, কিন্তু তাদের হাতে আলো এবং তাদের মিছিলের স্লোগান ছিল, কিন্তু স্লোগানের ভাষাটা তিনি বুঝতে পারছিলেন না। ভাষা ছিল একটু ছন্দ টাইপের, কিন্তু কী ভাষা সেটা বুঝতে পারছিলেন না। তো অনেকক্ষণ যাওয়ার পর যখন মিছিলটার সাউন্ড আস্তে আস্তে কমে গেল এবং মিছিলটাও চলে গেল, তো সামনে যে ধানে গোলাগোলা ছিল, একের পর এক যাচ্ছিল, সেটাও কমে গেল। তো সাথে তিনি গরু থাকায় মানে গরুগুলা অনেক লাফাচ্ছিল, মানে সামনে এগোতে চাচ্ছিল না। তো নানাও চাচ্ছিল সামনে এগোতে, কিন্তু গরু এগোতে চাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর দেখলো যে অনেক লম্বা একটা মানুষ, ধুতি পরা, সরাসরি কিছু নেই, তো পা ফাঁক করে দাঁড়িয়ে আছে এবং নানাকে বলছে যে পায়ের নিচ দিয়ে যেতে। নানা কিছু বুঝতে পারছিল না, তিনি যেতে চাচ্ছিল কিন্তু গরুগুলা ইউ টার্ন করে ব্যাক করতে চাচ্ছিল। তো অবশেষে সে গরু মানে ব্যাক করলো, ব্যাক করার কিছু দূর যাওয়ার পর নানা যখন ঘটনা ঘটছিল ঠিক তখন রাসেল ভাই মানে ভয় পায়নি, কিন্তু ঠিক যখন গরুটা ইউটার্ন করে চলে আসলো তখনই ভয় পেল এবং তখনই সেন্সলেস হয়ে গেল। তো সেন্সলেস অবস্থায় গরু গাড়ির উপর পড়েছিল। তো সকালে যখন উঠলেন তখন দেখলেন যে তিনি গরুর গাড়ির উপর পড়ে আছেন। তো বাসায় গেলেন, বাসায় গিয়ে কাউকে কিছু বললেন না। তো কিছুদিন পর এক হুজুরকে বললেন, তো হুজুর যেভাবে বর্ণনা দিল ঘটনাটার, তো ঘটনা ছিল যে ওই ওই আলোর মিছিল ছিল হয়তো জিনের, কোনো হিন্দু জিন সম্পত্তির। তো ওই হিন্দু জিন হয়তো কেউ মারা গেছে, তাদের সৎকারের জন্য নিয়ে যেতে চাচ্ছিল এবং ওই যে লম্বা লোকগুলো ছিল সে আসলে বাধা দিচ্ছিল যেতে না যায়। এবং নানা বারবার যেতে যাচ্ছিল দেখে তাকে ডিস্টার্ব করছিল এবং সে চাচ্ছিল শাস্তিস্বরূপ ওই পায়ে ফাঁক দিয়ে যাক, এবং পায়ে ফাঁক দিয়ে গেলে হয়তো বা নানার মৃত্যু হতে পারত।
আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
সময় রাত 1:39, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে বাংলা বছরের শেষ ভূত এফএম এবং সামনে একটা নতুন বছরের দিকে আমরা পা বাড়াচ্ছি। আমি হচ্ছে ফেসবুকে অনেকেই পোস্ট পাঠিয়েছেন বিভিন্ন ধরনের এবং আমাদের পেজে গিয়ে www.facebook.com/radiofurti এখানে গিয়ে অনেকে অনেক কিছু লিখছেন। রিমা শারমিন এখানে লিখেছেন, রাতে ভূত এফএম শুনতে ভয় লাগে, কাল ডাউনলোড করে শুনবো। আমরা কিন্তু চাই যে আপনারা একসঙ্গে যদি থাকতেন তাহলে আরো বেশি ভালো হতো, এবং লাইভ শোনার যে মজা সেটা ডাউনলোড করে শোনার মজা কিন্তু মানে পুরোটাই ডিফারেন্ট। আমাকে নাদিয়া মিম, তিনি অনেক আগে অবশ্য পোস্টটা পাঠিয়েছিলেন, তিনি লিখেছেন যে ওয়েট করছেন তিনি ভূত এফএমের জন্য। নুসরাত জাহান ফারিহা, তিনি লিখেছেন যে দিনার ভাইয়ের স্টোরিগুলো ভালো লেগেছে। আমাকে জান্নাত আশা লিখেছেন যে ভূত এফএম আগের মতো তার অতটা জমজমাট মনে হয় না। আমি তো বলবো যে এখন আমি আগের ঘটনা যেগুলো শুনি, যে ঘটনাগুলো আমি তো সবসময় বিভিন্ন যখন স্পেশাল এপিসোড হয় বা আমরা বইমেলার জন্য ইয়ে করি, তখন কিন্তু এই ঘটনাগুলো নিয়ে আমরা আবার দেখি যে আগে কীরকম ছিল এখন কীরকম হচ্ছে। আমি বলবো যে মান আরও অনেক বেড়েছে, আপনি যেটা ভাবছেন সেটা মানে আমি জানি না যে কেন ভাবছেন, আমি জানি না, হতেই পারে যে আপনার কাছে মনে হয় না বা আমি জানি না আসলে, কিন্তু আগের চাইতে গল্পের মান বা ঘটনার মান এখন অনেক বেশি ভালো বলে আমার বিশ্বাস। এবং একটা জিনিস খালি চিন্তা করে দেখুন যে আপনি আমরা যে মানুষগুলো আপনাদের প্রথমেই ঘটনা বলতে এবং যাদের ঘটনাগুলো আপনি শিহরিত হয়ে উঠতেন, সেই ঘটনাগুলো সেই মানুষরা এখন বললে হয়তো আপনি ভেবে নিচ্ছেন যে না আগেই ভালো ছিল, কিন্তু তারা কিন্তু এখনো আসছেন, তারা ঘটনা বলছেন। কারণটা কি আপনি জানেন যে কেন আপনার কাছে জমজমাট মনে হয় না? আমাদেরকে বাপ্পি বিশ্বাস, তিনি লিখছেন, রাসেল ভাই আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে লিখছি। বাপ্পি বিশ্বাস বলছে, আমি ভূত এফএমের খুব বড় ফ্যান, আমাদের এখানে ভূত এফএমের প্রচুর ফ্যান আছে, তাই প্লিজ এই শোটা, আচ্ছা তিনি সরাসরি শুনতে চান, প্রচার করতে বলছেন, না সেটা হয়তো সম্ভব হবে না, বাট আপনি আমাদেরকে পছন্দ করেন, আমাদের ঘটনা শুনছেন, এটা জেনে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদেরকে মেঘলা তানজুম লিখেছেন যে আজ ভয়ের দুনিয়াতে হারিয়ে যেতে চাই, চলুন হারিয়ে যাই আমরা। আমাদেরকে এছাড়াও পাভেল আব্বাস লিখেছেন ভয় লাগছে, এবং আরও কিছু পোস্ট তিনি পাঠিয়েছেন যে অসম স্টোরি। আমাদেরকে এছাড়াও মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি বলছেন যে মোহাম্মদ শরীফুল ইসলাম আবার লিখেছেন মোহাম্মদ মোমিনুল ইসলাম রাজশাহী পলিটেকনিক থেকে, সবার জন্য রইল, তারপর আর লেখেননি। আমাদেরকে আরও অনেকেই এখানে দেখছে পোস্ট পাঠিয়েছেন, আপনারা গিয়ে কিন্তু আমাদের পেজে পোস্টগুলো পড়তে পারেন এবং আপনি নিজেও কিন্তু সেখানে বিভিন্ন পোস্ট পাঠাতে পারেন, লিখতে পারেন কেমন লাগছে না লাগছে। আমরা পজিটিভ এবং নেগেটিভ সব কিছুই আপনাদের কাছ থেকে জানতে চাই এবং জেনে নিতে চাই, এবং আপনারা যদি কারণটাও লেখেন তাহলে খুব ভালো হয়। আমাদেরকে যেমন নুসরাত জাহান ফারিয়া আবার লিখেছেন, সেকেন্ড ইমেলের স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল, একটু আগে যিনি লিখেছিলেন আর কি, যে আচ্ছা নুসরাত জাহান ফারিয়ার আরও একটা SMS ছিল, এবং আচ্ছা না আমাদেরকে জান্নাত আশা ওটা লিখেছিলেন, ওকে। আমাদেরকে এছাড়াও আরও অনেকেই পোস্টগুলো পাঠিয়েছেন, আপনারা পোস্টগুলো এখানে পড়তে পারেন এবং সেই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন, আমরা খুবই উপকৃত হব, কারণ আপনারা যেরকম পছন্দ করেন সেভাবেই আমরা সাজাতে চাই ভূত এফএম। আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে এখানে আছেন এবং সেই অতিথির কাছে আমরা তার একটা ঘটনা শুনি, আপনার ঘটনাটা প্লিজ বলবেন, তার আগে আপনার নামটা বলবেন, কোথা থেকে আপনি এসছেন?
হাই লিসনার্স, আমার নাম বিপ্লব, আমি এসেছি শাজাদপুর থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা আমতলি থানা। তো রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা মানে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এটা রিয়েল ঘটনা, এটা ঘটে 2011 সালে। তো আমি লেখাপড়ার কারণে আমাদের শহরেই থাকতাম আমতলিতে, তো ওই জায়গায় আমি একটা আবাসিক এলাকায় থাকতাম, পল্লবী নাম ওটার। তো আবাসিক এলাকাটা হাইওয়ের পাশে, একটি লেকের পাশে, লেকটা 1.5 কিলোমিটার লম্বা, ওই জায়গায় থাকতাম। তো আমার বাইক ড্রাইভ করার অনেক নেশা ছিল, তো সবসময় বাইক ড্রাইভ করতাম সময় পেলে। তো ইনকাও বাইক ড্রাইভ করে আসতেছি ওই রোডটা দিয়ে, আমাদের আবাসিক এলাকার রোডটা দিয়ে। তো হঠাৎ দেখি যে একটা বাসার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, মানে প্রচুর গ্যাদারিং। তো পুলিশের গাড়ি আছে, তো আমি ওই জায়গায় বাইকটা ব্রেক করি। ব্রেক করার পর এক পুলিশের জিজ্ঞেস করি যে এই জায়গায় কী হয়েছে। তো পুলিশ আমাকে বলে যে জায়গায় একটা সুইসাইড হয়েছে কিছুক্ষণ আগে। আমি বলি কীভাবে সুইসাইড হয়েছে? যে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে একটা মেয়ে। তো এর আগে কখনো এরকম দেখা হয় না যে সুইসাইড কিভাবে করে বা গলায় ফাঁসি দিয়ে কিভাবে মারা যায়। তো আমি একটু ইন্টারেস্ট হয়ে আমি ভিতরে যাই, অনেক গ্যাদারিং মানুষ, তারপরও কষ্ট করে যাই। তো এক আঙ্কেলকে জিজ্ঞেস করি যে কোথায় মারা গেছে, আমাকে একটু দেখান। তো সবাই দেখতেছে কিন্তু আমি দেখতেছি না। আমি তারপরে উনি আমাকে হাত দিয়ে দেখাই দিল, উজি দেখো উপরে ঝুলতেছে। তো রাসেল ভাই, আমি মানে এভাবে দেখবো আশা করি নেই, মানে লাশটা ঝুলতেছে আর মুখ দিয়ে রক্ত বের হইতেছে। তো আমি দেখে একদম শক্ত হয়ে যাই। তো আমি ওই জায়গায় প্রচণ্ড ভয় পাই। তো আমি একবারই দেখি, ভালোভাবে দেখার পর আমি ওই জায়গা থেকে আসি। তো দেখার পর আমার শরীরটা একদম ভারী হয়ে যায়, ওই জায়গা থেকে আমি অনেক কষ্ট করে আসি, ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। তো আমি বাইক নিয়ে বাসায় আসি, বাসায় এসে গোসল করি, খাই, তারপরে একটু শুই, শোয়ার পর আমি ঘুমিয়ে যাই। তো সন্ধ্যার সময় আমার ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখি আমার গায়ে প্রচণ্ড জ্বর, মানে খুবই প্রচণ্ড জ্বর। তো আমি আয়নার কাছে যাই, আয়নার কাছে যাই, দেখি যে আমার চোখে রক্ত উঠে গেছে। তো আমি নিজের চেহারা দেখে নিজেই ভয় পাই যে এভাবে হইলো কেন। তো আমি আমার দুইটা বন্ধুকে ফোন করি, তো ওরা আসে, আসার পর বলতেছে কিভাবে হইলো। আমি বললাম, বিস্তারিত বললাম, তারপর বলতেছে যে চলো কিছু ওষুধ ওষুধ আনি, তারপর মেডিসিন মেডিসিন খাইলাম, তো কোনো কাজ হইতেছে না। তারপর ও বললো যে এই জায়গায় একা থাকা ঠিক হবে না, তুমি আমাদের বাসায় চলো, তুমি তো অনেক অসুস্থ। তো ওদের বাসায় কেউ ছিল না, এই জন্য আর কি আমার বলছিল। তো আমি ওদের বাসায় যেয়ে দেখি যে ওদের বাসায় মেহমান আসছে, তাছাড়া ওদের যে ফ্যামিলি ছিল ওরা বেড়াইতে গেছিল, ওরাও চলে আসছে।
তো আমাকে বললো যে আজকে তাহলে তুই আইসা বসে সবাই তুমি সামনে থাকো, আমার নানা আছে, নানার পাশে থাকো। তো ওর নানার একটা খাট ছিল আর গেস্ট রুমের জন্য একটা খাট ছিল, ওটা আমি ঘুমাই। তো রাত্রে আমি ঘুম আসে না, শরীর অনেক অসুস্থ, তো মানে আমি শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে গান দেখতেছি মোবাইলে। তো আমার ফ্রেন্ডের আম্মা এসে বলছে যে বিপ্লব তোমার কিছু লাগলে আমার কাছে বইলো, তুমি একা একা বাইরে যাইও না। তো আমি বললাম ঠিক আছে আন্টি। তো উনি দরজাটা দুইটা লক ওনাদের দরজায় তো লক করে আমার সামনে চলে যায় ভিতরে। তো আমি গান শুনতে শুনতে একসময় একটু ঘুমিয়ে যাই, ঘুমানোর এক সময় হঠাৎ করে শরীরে দরজাটা খুলে গেল। দরজাটা খুলেই আমার একটা ছায়ার মতো মানুষ, মহিলা মেবি, মানে বড় বড় চুল, প্রচুর বিকৃত চেহারা, আমার গলা এসে চেপে ধরে। গলা চেপে ধরার পর আমি হাত দিয়ে এবং পাল দিয়ে প্রচুর জোরে জোরে আওয়াজ করতে থাকি খাটে। তো এরকম 5-10 সেকেন্ড এভাবে করার পর আন্টি চলে আইসা, তারপরে লাইটটা জ্বালায় দেয়। লাইটটা জ্বালায় তোমার আমাকে বলতেছে তোমার কি হয়েছে, এভাবে করতেছে কেন, অস্থির করতেছে কেন। আমি বলছি, আমি শুধু এইটা বলছি যে আমাকে একটু পানি দেন। তো আমাকে একটু পানি দেয়, পানি দেওয়ার পর আমি ওই জায়গায় সেন্সলেস হয়ে যাই। পরে আমি পরের দিন সকালবেলা বিকালবেলা আমার সেন্স আসে, আমি দেখতেছি যে আমাদের বাড়িতে আমি খাটে শোয়া, আমার চারপাশে আমার মা বাবা সবাই দাঁড়ানো। মা বাবা বলতেছে যে এরকম একটা ঘটনা ঘটলো, তুমি আমাদের কাছে বললে না কেন। তো আমার গলায় প্রচণ্ড ব্যথা, তো আমি বললাম আমি বলতে পারি নাই, তো হয়ে গেল। তো তারপর আমার মা আমার আব্বা এরা দুজনে মিলে কবিরাজের কাছে যাইয়া পানি পড়া আনে, তারপর আমি একটু সুস্থ হই। এবং আমার মাঝে মাঝে এখনও গলা ব্যথা করে, তো আমি এটার জন্য ট্রিটমেন্ট করেছি ডাক্তারের কাছে, ডাক্তার কোনো প্রবলেম খুঁজে পায় নাই। তো এখন মোটামুটি ভালো আছি, এই ছিল আমার ঘটনা আসলে।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে এর মাঝখানেও আমাদেরকে পোস্ট পাঠাচ্ছেন এবং সাবিয়া আক্তার মিম লিখেছেন, কিছু কিছু মানুষ ভূত ফেমে বাজে কমেন্ট করে, ফেসবুকে আছে, আপনারা পড়তে পারবেন। তাদেরকে ব্যান করা হোক না ভাই, যারা হচ্ছে নেগেটিভ কথা বলেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আবার মানে এবং সত্যি কথা বলতে যে হয়তো অনেকে আমাদের ভালো চান বলেই বলেন, সেটার জন্য আমরা চাই যে না, সবাই থাকুক, সবাই মিলে আমাদেরকে খারাপ বলুক ভালো বলুক আমরা একসঙ্গে থাকি। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই SMS করছেন, আমি দেখতে পাচ্ছি রাব্বি আমাদের SMS করছেন, অনেকে আবার ভূতত্বের মান বেড়েছে এটা বলছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে বুড়িও আমাদের SMS করছেন, আমি খুব খুশি হলাম যে মান বেড়েছে এটা তিনি বলছেন এবং তিনি এটা ফিল করছেন। যারা ভাবছেন যে মান বেড়েছে বলে নিজেদের ঘটনা পাঠাবেন না, তাদেরকে এটি মনে করার কোনো কারণ নাই। আপনার ঘটনাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আমাদের কাছে ভালো লাগতেও পারে, আমাদের লিসনারদের কাছে ভালো লাগতে পারে, পাঠিয়ে দিবেন। পাগলা টিপু বাড্ডা থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন অয়ন মিরপুর থেকে, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পুতুল, SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আনন্দ বাগচি, তামজিদ আমাদের SMS করেছেন, বিথি আমাদের SMS করেছেন, SMS করেছেন সাইমন সহ আরো অনেকে। আমরা আরো কিছু SMS পড়ার চেষ্টা করবো, তার আগে আরো একটা ঘটনা আছে আমাদের, ছোট্ট করে শুনে আসি আমরা দিনারের কাছ থেকে। দিনার প্লিজ আপনার সেকেন্ড ঘটনা বলবেন, হাতে একদম সময় কম, বুঝতেই পারছেন।
জি রাসুল ভাই, তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার ফ্রেন্ড স্টুডেন্ট তুলি, তুলি আম্মু আমার কাছে শেয়ার করে। তো তুলি আম্মু আমার কাছে ঘটনাটি যেভাবে বলে আমি ঠিক সেভাবে শেয়ার করতেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে তুলির আম্মুর এক ফ্রেন্ডের সাথে। তো ওই ফ্রেন্ডটা তার হাজব্যান্ডকে নিয়ে তার কলেজ লাইফের এক মেয়ে ফ্রেন্ডের বাসা যায় বিয়ে খেতে। তো তার ওই ফ্রেন্ডের বিয়ে ছিল এবং বিয়েটা হচ্ছিল বিক্রমপুর জেলার কোনো একটি জায়গায়। তো উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে সেই বাসা যায়। তো তার হাজব্যান্ড বিয়েতে অ্যাটেন্ড করার আগে তিনি আরেকটা ডিস্ট্রিক্টে ছিলেন, তো উনি সেখান থেকে রাইড করে ঢাকায় এসে তার স্ত্রীকে নিয়ে তার বান্ধবীর বিয়ে খেতে যান বিক্রমপুর। তো সেটা ছিল একটা হিন্দু ফ্যামিলি, তো হিন্দু ফ্যামিলি বিয়ে ছিল। তো ওই ওদের বিয়ের অনেকগুলো কিছু কার্যক্রম থাকে যেগুলো মাঝরাত পর্যন্ত চলতে থাকে। তো উনি সে বাসায় নতুন যান, উনি আর ওনার ওয়াইফ। তো ওনার ওয়াইফ করে কি, ওনার কলেজ লাইফে যেসব ফ্রেন্ডগুলো ছিল তাদের সাথে খুব আড্ডা মানে মশগুল হয়ে যায় তখন, তখন উনি খুব একা একা ছিলেন। তো ওনার খুব টায়ার্ড লাগতেছিল, তো উনি জাস্ট একটু স্পেস খুঁজতেছিলেন যে যেখানে উনি একটু রেস্ট নিতে পারেন এরকম। তো বাসাটার একটা মানে পুরো বাসাটা উনি হেঁটে দেখতেছিলেন। তো হেঁটে দেখার একটা সময় উনি একটা রুমের দরজা খোলা দেখতে পান। তো রুমটা ছিল স্টোর রুমের মতো, বাট সেখানে একটা খাট পাতানো ছিল। তো উনি ভাবলেন যেহেতু এই রুমটা কেউ নাই, তো এই রুমটা আমি একটু রেস্ট নিতে পারি কিছুক্ষণ। তো উনি সেখানে প্রথম কিছুক্ষণ বসেছিলেন, তো তারপর ওনার তন্দ্রা চলে আসে এবং উনি ওই রুমটা ঘুমিয়ে পড়েন। তো রুমটা ঘুমিয়ে পড়ার পর একটা পর্যায়ে ওনার যখন ঘুম ভাঙে তখন আর 3:30 হবে। তো এরকম সময় উনি লক্ষ্য করেন যে বিয়ের যে লাল শাড়ি, সে লাল শাড়ি পরা
একজন মেয়ে এসে মানে হাতে একটা পিতলের থালা নিয়ে তার সামনে মানে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন হয়তো বা যার বিয়ে সেই আসছে। তো উনি খাটের থেকে উঠে বসলেন খাটে এবং বলতে লাগলেন যে আপনি কেন কষ্ট করে আসলেন, অন্য কাউকে যে পাঠিয়ে দিলেই হতো, আর আমি একটু আগে খেয়ে ঘুমিয়েছি। তো উনি আর কোনো কথা বলতেছে না। তো উনি জাস্ট একটু ওনার দিকে ঝুঁকে ওই খাটের মধ্যে সেই থালাটা রাখলেন। তো থালাটার মধ্যে দুটো মিষ্টি ছিল এবং এক গ্লাস দুধ ছিল। তো এটা উনি দেখার পর যখন তার সামনে সে মেয়েটা লাল শাড়ি পরা যে ছিল, তো সে তার দিকে তার মানে মুখে যে ঘুমটা ছিল সেটা উঠে যখন তার দিকে তাকায়, তো উনি যে ফেসটা দেখে মানে সেটা যেন উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তো ফেসটা এমন ছিল যে আপনার আপনার যে কালী হিন্দু ধর্মে যে কালী মূর্তির যে প্রতিকৃতিটা থাকে যে জিহ্বা বের হওয়া, তো উনি দেখা যে সেম ওই রকম একটা ফেস, খুব বিকৃত একটা ফেস এবং তার জিহ্বা বের হয়ে আছে। তো উনি এটা দেখার সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যান। তো যখন ওনার জ্ঞান ফিরে তখন ওই বাসার সব লোকজন তার সামনে ছিল, তো তাকে জিজ্ঞেস করতেছিল যে উনি এই রুমের ভিতরে কিভাবে আসলেন। তো উনি বলেন যে আমি রুম খালি পেয়ে রুমের ভিতরে আসি। তখন বাড়ির সবাই বলতেছিল যে এই রুম তো সবসময় তালা দেওয়া থাকে আর এটা হচ্ছে তাদের স্টোর রুম। তো তখন উনি সবাইকে দেখান যে সেই থালাটা স্টিল ওই রুমে ছিল এবং রুমে উনি যে সেন্স হারানোর আগে যে উনি যেটা দেখলেন যে দুটো মিষ্টি সেখানে ছিল, এবং মিষ্টি যদি একটা পাত্রে রাখার পর উঠিয়ে ফেলা হয় তো সেখানে কিন্তু মিষ্টির রসগুলো থেকে যায়। তো উনি এটা সবাইকে দেখালেন এবং গ্লাসে যে দুধ ছিল সেই গ্লাসটা পর্যন্ত উনি সবাইকে দেখান। আর তারপর উনি যেটা জানতে পারেন সেই বাসার সবার মুখে যে ওই বাসাটা আগে ওনাদের বাসার মন্দির ছিল, ওনারা মানে কালী মূর্তির আরাধনা করতেন। তো সেটা বেসিক্যালি একটা মন্দির ছিল। তো বাট ওনাদের বাসা যখন পুনরায় কনস্ট্রাকশন করা হয় তখন সেই রুমটাকে তারা বাসার অংশ করে নেয় এবং মন্দিরটাকে বাসার অন্য একটা বাসা করা হয়। তো এই ঘটনা ঘটার পর তার উনি আর ওনার ওয়াইফ ঠিক তার পরের দিনই ঢাকায় চলে আসেন এবং তারা সেখানে সে বিয়ে তারা অ্যাটেন্ড করেননি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকেও, অনেক ধন্যবাদ আপনাকে দিনার আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব কিছু এসএমএস এ। আমাদেরকে রাফসি এসএমএস করেছেন বসুন্ধরা থেকে, এছাড়া আমাদেরকে রকি এসএমএস করেছেন কাকরাইল থেকে, আজকের ভূতফে অনেক ফাটাফাটি হয়েছে। সুজন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এইচ এম রিমন আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমির অর্জুন ইসলাম, আচ্ছা আমি অর্জুন ইসলাম মানে তিনি অর্জুন ইসলাম এটা লিখেছেন। আমাদেরকে ডিজে রাজ এসএমএস করেছেন শান্তিনগর থেকে, এছাড়া আমাদেরকে তুষার এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে গ্রিমলেস, অনেক নাফিসা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সানি, এসএমএস করেছেন আমাদেরকে মামুন, আরিফ, রনি এবং আরো অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ফাহান এসএমএস করেছেন বনানী থেকে, লিখেছেন এসএমএস পড়ছে না কেন ভাই, আজকে অনেক প্রেশার ছিল ঘটনার, বুঝতেই পারছেন যে সবকিছু পড়া হলো না। সাগর আমাদেরকে বাগদা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও এসআই সোহেল, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আর এদিকে ফেসবুকের পোস্টও কিন্তু অনেকেই করছেন এখানে দেখতে পাচ্ছি, আমি এখনো দেখছি যে অনেকে লিখছেন। যেমন সজীব হোসেন আমাদেরকে লিখেছেন যে ঘটনাগুলো আজকে ভয়ের ভালো হচ্ছে। আমাদেরকে শাইখ আনিস লিখেছেন ভূত এফ এম সবসময় অসাম শুনতে ভালো লাগে। অনন খান আমাদের লিখছেন যে ভূত এফ এম এর মান ভালো হয়েছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন তানভীর আহমেদ, খুব ভয় হচ্ছে আজকের ঘটনাগুলো। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল ইপি, এবং তিনি বলেছেন আই এম রিয়েল ফ্যান অব ভূত এফ এম, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল এবং অনেক ঘটনা আমরা আজকে শোনালাম আপনাদেরকে এবং আপনারা ধৈর্য ধরে শুনেছেন। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে যাওয়ার সময়, তারপরেও যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, এসএমএস করলেন, ফেসবুকে পোস্ট করলেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যাবার আগে একটা কথাই বলতে চাই, আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ ইমেল দেওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা সামনে যেতে পারবো না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট রেডি ফুর্তি ডট এফ এম, হুইচ ইস BHWTFM @RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার জন্য। আরো একটা সপ্তাহ পরে আগামী অর্থাৎ নতুন বছরে আপনাদের সাথে দেখা হবে। সুতরাং সবাইকে আমার এবং মাসুমের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং শুভ বাংলা নববর্ষ, এবং সামনের দিনগুলো আপনাদের অনেক সুন্দর হোক। মাসুমও বলবে নববর্ষের শুভেচ্ছা দিবে।
নববর্ষের শুভেচ্ছা,
নববর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর আগামী সপ্তাহে আবার একই সময়ে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং যেতে যেতে প্লে করছি একটা গান, এবং গানটা শুনতে শুনতে আপনারা ঘুমিয়ে যাবেন আশা করি, এবং বাকি আমাদের প্লে লিস্টে ডাউনলোড গান রয়েছে। হ্যাঁ, আমরা মেটালিকার একটা গান প্লে করব এবং সেই গানটি হচ্ছে এন্টার স্যাড ম্যান। চলুন শুনে আসি গানটি, এবং আজকের মতো এখানেই, টাটা।